শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর জি উদয় রয়েছি আপনার সাথে। প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকে রাতেও আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু ভিন্ন রকমের ঘটনা শোনাতে, যে ঘটনাগুলো ভৌতিক বা প্যারানর্মাল যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কেন, আমি বলবো যে পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যেটা আপনি বা আমি হয়তো বিলিভ করি না বা বিলিভ করতে চাই না, বাট এই বিষয়গুলোর অস্তিত্ব আছে এবং যুগ যুগান্তর ধরেই এই অস্তিত্বটা আসলে মানুষ উপলব্ধি করে। সবাই যে একেবারে অস্তিত্বটা মানে দেখতে পায় বা ফিল করতে পারে তাও নয়, গুটি কয়েক মানুষ বা অনেকেই হয়তো এই বিষয়গুলো রিয়েলাইজ করেন, এবং যার কারণেই ভূত প্রেত ভৌতিকতা প্যারানর্মাল অদ্ভুত ভুতুরে এই শব্দগুলোর আবির্ভাব হয়েছে। এবং আপনি যে রেডিও স্টেশনটিতে এই মুহূর্তে এই অনুষ্ঠানটি শুনছেন, আপনিও জানেন যে তার নাম জাগো এফএম 94.4। এই রেডিও স্টেশনটিতেও কিন্তু এই ধরনের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে এ কারণেই হয়ে আসছে, কারণ আমরা বিলিভ করি যে প্রত্যেকটা ঘটনা এখানে যারা মানে বলতে আসেন, কোনো না কোনো ব্যক্তির সাথে সেটা ঘটেছিল ওই মুহূর্তে, ওই ব্যক্তির ভেতরে যেই প্রভাবটা পড়েছিল ঘটনার সময় সেটা হয়তো এই মুহূর্তে আপনি বা আমি রিয়েলাইজ করতে পারবো না, বাট ট্রু যে যেহেতু আমরা বিনোদিত হতে এফএম রেডিওটা টিউন করি, সো আমরা যদি আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন ভুতুরে ঘটনা নিয়ে কিংবা অন্যের সাথে ঘটে যাওয়া এমন কোনো ভুতুরে ঘটনা আপনাকে শোনাতে পারি, তাহলে আপনি খানিকটা হলেও বিনোদিত হবেন। এবং সে কারণেই আগামী ঘন্টা দুয়েক আমি আপনাকে কিছু ভুতুরে ঘটনা শোনাবো আমার আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে। আশা করব পুরোটা এপিসোড আপনারা আমাদের সাথে থাকবেন, এবং কি কি উপায়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনুষ্ঠান চলাকালীন বলে দিচ্ছি। শুরুতেই আপনি যদি বাটন মোবাইল ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যদি থেকে থাকে, তাহলে আপনি প্রতিটা গল্পের শেষে লিখতে পারেন কেমন লাগছে ঘটনাগুলো। জে এফ এম স্পেস নাম দিয়ে আপনার সেই কথাগুলো লিখতে হবে, অর্থাৎ শুরুতে জে এফ এম স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার সেই কথাগুলো লিখে পাঠাতে হবে আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। এছাড়া আমাদেরকে আপনি যদি চান যে না আমি আসলে নর্মালি জে এফ এম দিয়ে টেক্সট করবো না, আমি ফেসবুকে তোমাদের সাথে কানেক্টেড হব, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/jagofm, সেখানে অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, লাইভের নিচে আপনি কমেন্ট করতে পারেন। এই শো একইভাবে ব্রডকাস্ট হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rjudoy, সেখানেও আপনি কমেন্ট করতে পারেন। যেখানেই আপনি কানেক্টেড হন না কেন, যেখান থেকে আপনি ভূত স্টুডিও দেখেন না কেন, সেখানে আপনার মনের যে অনুভূতি আবেগ বা এই শো নিয়ে আপনার যে বার্তা সেটা লিখে দিতে পারেন আমাদেরকে। এবার আসি যে এখানে যারা আসেন তার বা বসেন তারা আসলে কোত্থেকে আসেন, তারা কি আমাদের অফিসেরই কেউ না? এই মানুষগুলো আসলে জাগো এফএম এর লিসেনার, তারা আমাদের পরিবারের অনেক কাছের। আপনি ঠিক যেরকম, এই মানুষটাও ঠিক তেমন, অর্থাৎ আপনি যেমন আমার সাথে হয়তো আপনার কখনো সামনাসামনি দেখা হয় নাই, কথা হয় নাই, বাট আই বিলিভ ইট আপনি আমার খুব কাছের একজন মানুষ। আপনি হয়তো এই মুহূর্তে আমাকে গাজীপুর থেকে শুনছেন, নয়তো ধানমন্ডি থেকে শুনছেন, নয়তো কুমিল্লা থেকে শুনছেন, কেউ হয়তো বা প্রবাস থেকে শুনছেন। তো আপনার সাথে হয়তো আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার কখনো ফোনেও কথা হয় নাই, আপনার সাথে আমার সাক্ষাৎও হয় নাই, বাট আমার মনে হয় যে আপনি তারপরও আমার খুব কাছের, কারণ আপনি জাগো এফএমটা শুনছেন। আপনার বিনোদনের সময়টাতে, আপনার অবসরের সময়টাতে আপনি জাগো এফএমকে আপনার কাছের বন্ধু ভেবেছেন, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? তো সেই পাওয়ার প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম ভূত স্টুডিও, যে আমরা আমাদের লিসেনারদের জন্য একটা শো করতে চাই, যেখানে লিসেনাররা রেডিও যেমন শোনে তেমনি তাদের কাছে থাকা ঘটনাগুলো তারা রেডিওতে এসে বলতে পারবে। তো এই কারণেই ভূত স্টুডিওতে আসতে হলে আপনি জাস্ট যেই ক্রাইটেরিয়াটা লাগবে সেটা হচ্ছে আপনার কাছে মিনিমাম 3-4 ভৌতিক ঘটনা থাকা লাগবে, এর বেশি হলে কোনো সমস্যা নেই, বাট মিনিমাম 3 আমরা বলি। এবং ঘটনাগুলো হতে হবে যে আপনি আগে কখনো কোনো রেডিও স্টেশনে এগুলো শেয়ার করেন নাই, এই ঘটনাগুলো যে আপনার সাথেই ঘটতে হবে এমন কোনো কথা নেই, হলে ভালো যে হ্যাঁ আপনি নিজে ফেস করেছিলেন। আবার এমনও হতে পারে না এই ঘটনাগুলো আপনার বাবা মা ভাই বোন কিংবা আপনার দাদা দাদুর কাছ থেকে আপনি শুনেছেন, তাদের পক্ষে রেডিওতে এসে বলা সম্ভব হচ্ছে না, তাদের হয়ে আপনি কালেক্ট করেছেন ঘটনাগুলো বেশ কয়েকটা, এবং যেটা আমি বললাম যে 3 ঘটনা আপনার গল্পের ঝোলাতে আছে, এবং সেখান থেকে আপনি যদি গল্প বলতে চান তাহলে কি করবেন এটা এবার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাকে রেডিওতে এসে গল্প বলতে হবে, তবে এই আসার আগের প্রসেসটা আপনাকে করতে হবে মোবাইলে, অর্থাৎ আপনার মোবাইলের মেসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে আর বি এস। এখন আরবিএস টা লিখলেন, স্পেস দিয়ে আপনার নামটা লিখবেন, স্পেস দিয়ে আপনার লোকেশন। লোকেশন মানে ধরুন আপনি থাকেন গাজীপুরে, শুধু গাজীপুর লিখেন। মোহাম্মদপুর থাকলে মোহাম্মদপুর লিখবেন, আপনি শ্যামলী থাকলে শ্যামলী লিখবেন, আপনি বাড্ডা থাকলে বাড্ডা লিখবেন, আপনি কুমিল্লা থাকলে কুমিল্লা লিখবেন। অর্থাৎ আপনি যেখানে থাকেন সে জায়গাটা লিখলেন। এবার একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, মানে আপনি কি করেন। ধরেন আপনি একজন স্টুডেন্ট, এখন স্টুডেন্ট তো যে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে সেও স্টুডেন্ট, যে ভার্সিটিতে পড়ছে সেও স্টুডেন্ট, কিংবা আমার যে ভাইটা মাদ্রাসায় পড়ে সেও স্টুডেন্ট। তাহলে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে স্টুডেন্ট হলে, স্টুডেন্ট অফ কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসা, এটা লিখে দিবেন। এরপর এসএমএস টা পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারে। এখন আমি স্টুডেন্টদের কথা বলেছি মানে এই নয় যে এই অনুষ্ঠানে শুধু স্টুডেন্টরা আসে, এখানে পেশাজীবী মানুষ, হাউসওয়াইফ, ব্যবসায়ী, সব পেশার মানুষেরাই আসেন। আমার এই শোতে আমি দেখেছি যে সব বয়সী মানুষেরাই কিন্তু আমাদেরকে গল্পগুলো শেয়ার করতে রেডিওতে আসেন। তো আপনার কাজ হচ্ছে প্রথমে আপনার কাছে যদি ঘটনা থাকে এবং আপনার মনে যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি উদয়ের সাথে আগামী এপিসোডে ভূত স্টুডিওতে কিছু ঘটনা শেয়ার করব এবং একটা FM রেডিওতে গল্প বলার যে এক্সপেরিয়েন্স সেটা আমি নিতে চাই, সেটা আপনি একজন পুরুষ হন কিংবা নারী হন, আপনি ছোট হন কিংবা বুড়ো হন, আপনি আমার বয়সী হন কিংবা আমার চেয়ে বয়সে ছোট বা বেশি হন, ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আপনার রেডিওতে এসে বলার একটা এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স দরকার। আপনার মনে হয় যে হ্যাঁ আমি লাইফে রেডিও অনেক দিন শুনেছি, এই ভৌতিক গল্প তো ছোটবেলা থেকে শুনি, তো একটা রেডিওতে কিভাবে ঘটনাগুলো মানে বলে, ওরা কি করে, এই জিনিসটা আমি দেখতে চাই। তা আমি বলবো যে আপনার কাছে যদি কয়েকটা ঘটনা থাকে আর আপনি যদি রেডিওতে এসে বলার সেই ইচ্ছেটা রাখেন তাহলে নিশ্চয়ই আপনার সেই এক্সপিরিয়েন্সটাও হবে এবং আমার মনে হয় এটা একটা নতুন অভিজ্ঞতা আপনার ঝোলায় তৈরি হবে, রাইট? তো সেক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, আই রিপিট ইট, যে আপনার যদি আসতে হয় রেডিও তাহলে মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। এই অনুষ্ঠানটা একযোগে ঢাকা এবং কুমিল্লা থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনার রেডিওতে শুনতে পাচ্ছেন। এছাড়া ফেসবুকে দেখতে পাচ্ছেন, বলেছি www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy, এই দুটো ভেরিফাইড ফেসবুক পেজে। উই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, youtube.com/jagofm, সেই চ্যানেলটাতেও আপনারা গেলে আমাদের শোটা দেখতে পাবেন। যে যেখান থেকে দেখছেন, আমি ছোট্ট করে একটা বন্ধু হিসেবে জিনিসটা চেয়ে নিব যে আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন, বিকজ আপনারা যখন শেয়ার করেন তখন যে কোনো ঘটনা অনেক দূর অবধি চলে যেতে পারে। অর্থাৎ একটা ছোট্ট FM রেডিওর অনুষ্ঠান সেটা হয়তো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে শুধু আপনার একটা শেয়ারে। বিকজ আই বিলিভ ইট যে আমার এখানে যে মানুষগুলো আছেন তারা আমার বন্ধু, তো তারা নিশ্চয়ই একটা ভিডিও বা একটা লাইভ শো এটা যেহেতু নিজে দেখছে, সো এটা শেয়ার করার মধ্যে কার্পণ্যতা করবে না। সো আপনার প্রতি বিশ্বাস রেখে শুরু করছি আমার আজকের এপিসোড। চলুন একসাথে উপভোগ করি ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা সম্পর্কে নতুন করে বলতে গেলে একটা জিনিসই বলবো, গত সপ্তাহে আমি বেশ কিছু টেক্সট এবং ইনবক্সে মেসেজ পেয়েছি, ভাই আসলেই কনফিউজ হয়ে যাই এটা চিপস না বিস্কিট। আমি তো বলেছিলাম কারণ এটা, কারণ হচ্ছে এর ক্রিসপিনেস এর কারণে এটাকে আপনার মনে হতেই পারে চিপস, বাট এটা বাইট দেওয়ার পরে মনে হবে না এটা তো একটা বিস্কিট। সো এরকম কনফিউশনে যারা এখনো পর্যন্ত পড়েন নাই তাদেরকে বলতে চাই একবার ট্রাই করে দেখেন প্রাণ পটাটা, আর যারা অলরেডি এটা বের করে ফেলেছেন যে এটা পটাটা আসলে চিপস না বিস্কিট সেটাও কিন্তু আমাকে আজকের অনুষ্ঠানে জানাতে পারেন। তো এই মুহূর্তে আমাদের সাথে প্রথম যে গেস্ট, গত সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে যারা সিলেক্ট হয়েছে, যাদের সাথে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করেছে এবং তাদেরকে আসতে বলেছে, তাদের মধ্যে যারা যারা আজকে এসেছে তাদের মধ্যে প্রথম যে বন্ধুটি তার সাথে আমরা এখন পরিচিত হব। চলেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম।
কি নাম ভাই আপনার?
আমার নাম হচ্ছে এমডি নাইম রহমান।
নাইম কোথেকে আসছেন?
আমি আসছি হলো শাহাদাতপুর থেকে।
আচ্ছা, কি করেন আপনি?
আমি ছোট্ট একটা পার্সোনাল
জব করেন। আচ্ছা ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে আপনার কাছ থেকে এখন ঘটনাগুলো শুনবো, বলুন আপনি।
প্রথমে আমি মহান আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রথমে আমি যেটা বলতে চাই, উদয় ভাই বা অপূর্ব ভাই যারা টিমে যারা সকলে আছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে 94.4 এ আসার মতোটা জায়গা আমাকে আপনারা করে দিয়েছেন। এটার জন্য আমি আসলে আপনাদেরকে প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ যে আমি আসতে পেরেছি এখানে। যাই হোক, আমার ঘটনাটা হচ্ছে যে আমি একটু প্রথম থেকে শুরু করতে চাই। ভৌগোলিকভাবে আমার জেলা পড়েছে হচ্ছে দ্বীপ অঞ্চল ভোলাতে, তো ভোলার সেকেন্ড থানা পড়েছে হচ্ছে আমার এলাকা দৌলত খান থানা, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তো ওখান থেকে আমরা 2000 সালের ঠিক আগ মুহূর্তে আমরা চলে যাই হলো আমার শহর থেকে দক্ষিণে, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চরকচ্ছিপা, এটা হচ্ছে 120 কি 125 কিলোমিটার দূরত্ব যেটা জায়গা। তো ওখানে যখন আমরা গিয়েছি, বাসা শিফট করেছি, ওখানে যাওয়ার পরে তো ওখানের কিছু পরিবেশ কালচার আছে যেগুলো আমরা যেগুলোর সাথে মিশার চেষ্টা করতেছি, বা যে পরিবেশগুলো আমরা কখনো দেখিনি সেগুলো ফেস হচ্ছি যেহেতু চরাঞ্চল। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন গিয়েছি তখন ওই এলাকাগুলোতে ইলেকট্রিক সিটি ছিল না, তখন হারিকেন বা কফি দিয়ে মানুষ চলাচল করতো আর কি। তো আমার ওই বাজারটার নাম হচ্ছে চরকর ছিপিয়া। আমার এই বাজারটা থেকে আমার বাসাটার দরজা হচ্ছে 1 কিলোমিটার, একদম স্ট্রেট সোজা। তো ওখানে যাওয়ার, ওখানে প্রচলিত একটা ব্যাপার আছে যে ওখানে একটা গাজীর খাল আছে, এটা আমি জানি না, এর আগে হয়তো কেউ বলে নাই। গাজীর খালটা হলো এরকম যে ভাইয়া ওটার কিছু হিস্টোরি আছে, যে যে হিস্ট্রিগুলো ওই ওই অঞ্চলগুলোতে মানুষ যদি এখন সবাই শুনে থাকে হয়তো বুঝতে পারবে যে অনেকগুলো হিস্টোরি আছে ওটার, অনেক পূর্বে অনেক বছর আগের থেকে যেগুলো ওখানকার মানুষ জানে। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরাও এরকম অনেক মানুষের কাছ থেকে, পার্শ্ববর্তী যারা আছে অনেকের কাছ থেকে অনেক কথাবার্তি শুনেছি। তো শোনার পরও আসলে এগুলো বিলিভ করিনি কখনো যে আসলে এরকমটা হতে পারে। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা যখন ওখানে থাকতেছি চলতেছি, তখন আমি আমার বাবা থাকতো শহরে, আমি আমার সংসারে বড় ছেলে ছিলাম, যদিও ছোট, এটা 2004-05 ঘটনা। তো আমার বাজার থেকে, ভাইয়া বলে রাখি যে আমার বাজার থেকে আমার দরজাটা হচ্ছে 1 কিলোমিটার, বাড়ির দরজাটা সোজা। তো বেড়িটা হচ্ছে যে নতুন বেড়ি এটা, তো বেড়িটার থেকে আমার রাইট সাইডে হচ্ছে, বাজার থেকে সোজা আসলে রাইট সাইডে আমার বাসার দরজা পড়ে। তো এই বেড়ি থেকে নামতে হলে আপনার প্রায় 20 ফুট নিচে নামতে হয়। তো এটা মুরব্বীরা কোদাল দিয়ে সিঁড়ির মতো করে দিত মানুষের যাতায়াতের সুবিধার জন্য। তো বেড়ি থেকে নামলে মোটামুটি 80 ফিট সোজা যেতে হয়, তারপরে রাইট সাইডে হচ্ছে 10 ফিট, তারপরে বামে হচ্ছে 200 ফিট আমার বাসা, জাস্ট ধর মতো দরজাটা আমার। তো এর আগে আমি কিছু হিস্টোরি বলে রাখি যেগুলো আমি শুনেছি বা দেখেছি। সেগুলো হচ্ছে যে আমার দরজা থেকে নামলে লেফট সাইডে একটা পুষ্কণী পড়ে, এই পুষ্কণীটার চতুর্থ দিকেই তাল গাছ, অনেক বড় বড় তাল গাছ আছে। তো ওই পুষ্কণীটার মধ্যে 12 মাসই কচুটি পানায় ভরা থাকে, অন্ধকার, পানি কালো থাকে। আর ওই পুষ্করিণীটার ঠিক লেফট সাইডই হচ্ছে যে ওই গাজীর খাল, যেটা খুবই ভয়ানক একটা খাল। তো এই খালে আপনার অনেকগুলো হিস্টোরির মধ্যে প্রথম যেটা শুনেছি যে এই এই বাঁধ, আমরা যে বেড়িটা দিয়ে আসতাম এটা এখন হাইওয়ে হয়ে গেছে, ওখানকার প্রধান হাইওয়ে, কিন্তু এখানে এক মার এক এক ছেলে লাগে, এরকম অনেক কথা গুজব শুনতাম। তো আমরা যখন ওখানে যাই, তো আমার হিস্ট্রিটার আগে আমি যেটা দেখি ওখানে, যে আমার ওই নামটি যে পুষ্কণী, পুষ্কণীর পাড়ে একটা বাঁধ আছে ওই নদীর সাথে অ্যাড করা, এটা কিছুদিন পর পর বাঁধ দেয়, ইভেন পাটা ছাগল আইনে সিঁদুর মিঁদুর দিয়ে সাজিয়ে গুছিয়ে সন্ধ্যায় রাখে। তো কৌতূহল জাগতো, সকালে যেতাম যে আসলে ছাগলটাকে কিছুই দেখতাম না, বাট বাঁধটা কিছুদিন থাকতো, তারপর আবার অটোমেটিকলি দেখতাম যে অ্যাডজাস্ট হয়ে যেত আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ওই পুষ্কণীর পাশে যেই যারা থাকেন, আঙ্কেল বলতাম আর কি, ওনার ছেলে আছে একটা আমার বয়সী, নাম হচ্ছে বাউদ্দিন। তো ওরই বড় ভাইয়ের দুই বউ, মানে ওর ভাবি, দুই ভাবিকে একসাথে বড় ভাইদেরকে বিয়ে করায়, ওই দুই বউ ওই পুষ্কণীতে গোসল করতে গিয়ে দুজনই ডুবে গিয়েছে। তো একজনের লাশ পেয়েছে, আরেকজনেরটা পায়নি, এরকম একটা হন্টেড জায়গা। তো তারপর কিছুদিন পর ওখানে থাকতেছি, আসা যাওয়া করতেছি। তো আমার একটা ব্যাপার ছিল কি ভাইয়া, আমি ওই শহর অঞ্চলে বড় হয়েছি, তো একটু রাত করে বাসায় আসতাম। তো ওখানকে দেখতাম যে ওখানকার ময় মুরবি যারা আছে এলাকার, এরা 5-6 জন একসাথে রাত 9-10 দিকে মহল্লায় ফিরতো, একা ফিরতো না। তো আমি তো শহর অঞ্চল থেকে গিয়েছিলাম, বয়সে ছোট ছিলাম, বুঝতাম না। তো আপনি জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে বাইস্কোপ ছিল, আগের একটা সময় ছিল যে বাজারে বাইস্কোপ বসতো, ওখানে মানুষজন দেখতো আর কি ছোট পর্দার মধ্যে। তো এগুলো দেখতাম, দেখে মোটামুটি রাত 9-9:30, অনেক সময় 11 বেজে যেত। তখন আমি অনেক সময় করতাম কি, যে রিক্সা যেত, রিক্সার পিছনে উঠে বসে পড়তাম, রিক্সাওয়ালা জানতো না, এক ধরনের ফাঁকিবাজ করতাম আর কি। পিছনে বসে থাকতাম, ঠিক দরজার এখানটায় আসলে নেমে যেতাম। তো একটু বলে রাখি ভাইয়া, বর্ষাকালে আবার ওই বেরিটায়, এখন হাইওয়ে রোড, রোডটায় এক আডু গাড়া যেত, তখন একটু বেশি প্রবলেম হইতো আর কি। তো এরকম বেশ কিছুদিন আসার সময় আমি ফলো করতাম যে মনে হচ্ছে যে পিছনে কেউ হাঁটছে বা কিছু একটা হচ্ছে, বা গাছের পাতাগুলো বৃষ্টির মতো ঝরতেছে, গায়ে পড়তেছে, কেমন যেন শরীরটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে। তখন একটু গান টান গিয়ে হালকা করে শরীরটা দূর দিয়ে চলে আসতাম বা হেঁটে আসতাম, এরকম একটু ভয় ভীতি পেতাম। কিন্তু যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে, তার কিছুদিন আগে ওই আমার যে ফ্রেন্ড, ওর যে দুই ভাবি মারা গিয়েছে, ওর বাবা প্রফেশনালি মিস্ত্রি কাজ করে। তো আপনি জেনে থাকবেন যে ভাইয়া, ওদের মিস্ত্রি কাজ যারা করে, এদের বাক্সটা মোটামুটি বেশ ওজন হয়, 20-25 বা 30 কেজি হয়। তো এটা ওর বাবা কত সেদিন, এটা আমার ঘটনাটা ঠিক কিছুদিন আগের একটা ঘটনা, যে 9:30 বা 8:30 এরকম একটা সময় ও আসতেছে। তো আমার বেরি থেকে নামলি কিন্তু প্রথমে সিরিয়ালে 1-2 করে 6টা তাল গাছ পড়ে, তারপরে আমার ডানে যেতে হয়। তা ও যেদিন আসতেছে, তো ওখানে একটা বিষয় বলে রাখি ভাই, একটা জিনিস প্রচলিত আছে যে কেউ যদি রাতের অন্ধকারে যদি চিৎকার দিয়ে ওঠে, তাহলে পুরো মহল্লার লোকজন হারিকেন টারিকেন নিয়ে বের হয়ে আসে, কারণ এটা আমরা যাওয়ার আগে থেকেই এই প্রচলনটা ছিল। তো সেদিনও হুট করে দেখলাম যে একটা চিৎকার দিল, আমিও বের হয়ে আসছি বাসা থেকে, সকলে বের হয়ে আসছে, এসে দেখলাম যে ওর বাক্সা পড়ে আছে, ওর সামনে একটা ডুবার মধ্যে পড়ে আছে, মুখ দিয়ে কেমন যেন হিলো মিলো বেরোচ্ছে, ফেনা বেরোচ্ছে। তো একটা পর্যায়ে যে ওকে পরের দিন যখন জিগাই, তখন ও বলে যে এখানে আমি যখন আসতেছিলাম, তখন আমি দেখেছি যে প্রথম তাল গেছের সামনে অনেক বড় লম্বা সাদা পোশাকে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট চেহারা দেখতে পাচ্ছে না, একদম তাল গাছের উঁচু পর্যন্ত, ইভেন ওর সামনে পোশাক করে দিয়েছে, এটা দেখিয়েও চিলা মারে উঠছে। যাই হোক, সেদিনের ঘটনার পরে আমি বেশ কিছুদিন পরে আমি আবার কি করি, যে আমার ছোটবেলা থেকে বসি ফলানোর খুব শখ ছিল, বা মাছ ধরা, বসি দিয়ে মাছ ধরার খুব শখ আমার। তো আমি বসি বাইতাম ছোটবেলা, তো আমি ওই পুষ্কুনিটারই ঠিক লেফট সাইডে, যেই গাজীর খাল বলা হয় নদী, ওইটাতে আমি লেদ বসি ফেলে আমি বসে আছি, হাতে ধরে কাস্টিং হাতে ধরে বসে আছি। তখন এক রাখাল এক পাল ভোস নিয়ে আসলো আমার বাসার এদিক থেকে, যে ও নদীটা জাস্ট ক্রস করবে এদেরকে নিয়ে। তখন ওনার যেই পালের যে বড় মহিষটা, এটা প্রথমে নামে, তো আমি ওনাকে ডাক দিয়ে বলি যে আপনি একটু ডান দিকে সাইড হয়ে তারপরে আপনি যান, যাতে আমার প্রবলেম না হয়। তো উনি বেশ ডান সাইড হয়েই নেমেছে, নামার পরে যখন মিডল পয়েন্টে গিয়েছে নদীটার, তখন আমি দেখলাম যে প্রথম যেই বড় মহিষটা সামনে ছিল ওইটা ডুবে গিয়েছে, ইভেন অনেক বড় বড় ফুটকা উঠতেছে পানি থেকে। তখন আমি রাখালরে ডাক দিয়ে অবগত করলাম যে আপনার সামনের বহিষ্ঠা তো ডুবে গিয়েছে। তো একটা পর্যায়ে উনিও মানে সব বহিষগুলো ছেড়ে ছোট একটা বাচ্চা মহিষের পিঠের উপরে উঠে বসছে নদী পারানোর জন্য। তো একটা সময় উনি নদী পার হয়ে গিয়ে দেখলো যে ওনার আসলে বড় যে মহিষটা ছিল এটা নাই। পরে তো উনি চিল্লাপাল্লা দিল, মানুষজন আসলো, আর জিনিসটা তো আমার চোখের সামনেই ঘটেছিল তখন, একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই নদীতে আমি আরেক দিন দুপুর বেলা যখন বসি দিয়ে মাছ ধরতে ছিলাম, তখন আমারই পাড়াপড়শি এক আঙ্কেল, উনি কলা গাছ দিয়ে, আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে ভেরুকা বলি আর কি, নৌকার মতো যাতায়াত করা যায় পানির মধ্যে, ওটা দিয়ে জাল মেরে মেরে মাছ ধরতে ছিল নদীটার মাঝখান থেকে। তো আমি এক কর্নার থেকে গাছের গোড়ায় বসে বসে টোক দিয়ে বসে পলাচ্ছি, মাছটা ধরতেছি। তো এমন তো অবস্থায় আমি দেখলাম যে উনি জাল মারলো, ওনার জালের ভিতরে একটা লাশ উঠে আসলো, উনি চিল্লা মারে উঠছে। তখন আমি তাকাইছি, তাকায় দেখতেছি যে একটা লাশ, দিব্যি একটা লাশ ওনার জালের মধ্যে। যাই হোক, এটা উনি দেখে চিল্লা মারে উনি চলে আসছে সাঁতার কেটে নেমে জাল টাল ফেলে। তার 2-3 দিন পরে ওনার ওই ভদ্রলোকের বাবা মারা যায়, এই একটা ঘটনা। তো আমার সাথে ফাইনালি যেটা ঘটে এই হিস্টোরিটা আসলে আমি রিয়েলাইজ করেছি, এই কারণেই এখানে আসছি বলার জন্য, সেটা হচ্ছে যে একদিন আমুষার দিন সন্ধ্যাবেলা, তো আমি জানতাম না ওই দিন আমুষার দিন। যাই হোক, আমুষার দিন একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে মানুষজন একটু কম যায়, প্যারানর্মাল যেই জায়গাগুলা। তো সেদিন সন্ধ্যাবেলা আমি আমার আম্মুর কাছে বায়না করি যে পিঠা খাবো, তখন আমার আঞ্চলিক ভাষায় একটা পিঠা নাম আছে, চই পিঠা বলা হয়, এটা আম্মুর কাছে মাঝে মধ্যে বায়না করতাম এটা খাওয়ার জন্য। তো রীতিমতো প্রতিদিনের মতো সেদিনও বায়না করলাম সন্ধ্যার দিকে। তো আম্মু বললো যে ঠিক আছে, তুমি বাজারে যাও, বাজারে গিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসো। তো এটার জন্যই বের হয়েছিলাম। তো বের হওয়ার এক পর্যায়ে আমি সন্ধ্যা হবে এরকম একটা ভাব, বাসা থেকে বের হয়ে ঠিক সোজা এসে ডানে এসে বামে আমি সোজা মেইন রোডে উঠব, তো প্রথম তাল গাছটা পড়ে। তো এই তাল গাছটার এখানে আসার সাথে সাথেই লেফট সাইড থেকে একটা হোয়াইট কালার একটা বিড়াল আসলো, মানে একদম নর্মাল একটা বিড়াল, যেটার কোনো সাইজ বড় ছিল না, নর্মাল বিড়ালের মতোই কিন্তু অনেক হোয়াইট ছিল। তো বিড়ালটা এসে আমার ঠিক 2 ফুট সামনে এসে দাঁড়িয়েছে, খুব রাগান্বিত ভাবে সে আমার মানে ঘেঁও ঘেঁও করতেছে, ইভেন ওর চোখ দুটো একদমই লাল ছিল, রক্তের মতো লাল ছিল, মনি ছিল না বাট একদম লাল ছিল চোখ দুটা। তো আমার আম্মু বলেছে যে বিড়াল বা সাপ বা কুকুর যদি কখনো এই ধরনের কিছু সামনে এসে তোমাকে আঘাত করার চেষ্টা করে, নাম ধরে বল বা 7 বার বল বা চলে যাবে। তো আমি 7 বার বললাম, ও যায় নাই। পরবর্তীতে একটা সময় আমি নিজে খুব রাগ হয়ে যাই, কিরে একটা বিড়াল আমাকে এইভাবে আটকে রেখেছে পথ, আমি ডানে যাই ও ডান দিকে মুভ করে, আমি বামের দিকে যাব বা আমি মুভ করে, বাট কোনোভাবেই আমাকে সামনে যেতে দিচ্ছে না। তো একটা সময় আমার খুব রাগ আসে, ইভেন অন্ধকারও হয়ে যায়, তখন আমি নিচের দিকে তাকিয়ে একটা ইটামিটা নেওয়ার চেষ্টা করি, ইভেন একটু বেশি রাগান্বিত হই। পরবর্তীতে ও ঠিক আমার সামনে থেকে আরো 1.5 ফিট সামনে চলে যায়, সামনে আমি যেদিকে মুভ করে যাব আর কি, ও ওদিকে মুভ করে, ঠিক ওদিকে মুভ করবে, আমি কাইক দিব, এর মধ্যে ও মানে হঠাৎ করে মাথাটা পিছনে মানে আমার দিকে মুভ করে। তো আমি তো জানি যে একমাত্র পেঁচা যেটা চারিদিকে মাথা ঘুরাইতে পারে বা মুভ করতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। তো ওর পাছা আমার দিকে, ওর মাথাও আমার দিকে, ঘেরি সামনের দিকে, মানে এটা আমাকে খুব ভয় লাগিয়ে দেয়। ইভেন আমি ওখানে খুব শর্ট হয়ে যাই, আমার চুলমুলগুলো দাঁড়িয়ে যায়, শরীরটা ভার হয়ে যায়। একটা পর্যায়ে আমি ও চলে যায়, ঠিক ও যেদিক থেকে আসছে ওদিকে চলে যায়। পরবর্তীতে আমি একটু এই গান টান গিয়ে শরীরটাকে একটু হালকা করার চেষ্টা করে আমি ঠিক সামনের দিকে পথ আগিয়ে যাই আর কি। তো যখনই আমি প্রথম তাল গাছ, দ্বিতীয় তাল গাছ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তাল গাছ আমি যখন পের হয়ে সামনের দিকে আগাই, ওই পুষ্কণের ঠিক কর্নারটাই আরেকটা কথা যে আমার বেড়ি থেকে নামার সময় ঠিক বামি পুষ্কণি কর্নার আর বেড়ির ঢালে একটা বাসা ছিল। তা ওই ভদ্রলোক সেদিন বাসা ছিল না, উনি 2 দিন আগে চট্টগ্রাম গিয়েছে এটা আমি জানি, যেহেতু ওনার বাচ্চা দুইটা আমার বড় বোনের কাছে টিউশনি করতো, তো এটা আমি জানতাম উনি বাসায় নেই। তো ওনার বাসার সামনেই ঠিক পুষ্কণিটার কর্নারই আপনার সিম গাছ ছিল, সিম গাছের কিছু থাকে, ঝাড় থাকে। তো ওই ঝাড়ের মাঝখানে একটা মানুষ দাঁড়ানোর মতো প্লেট ছিল। তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছে, আমিও যাচ্ছি আবোল তাবোল গান গাচ্ছি শরীর হালকা করার জন্য, ঠিক ওই মুহূর্তে বেরিতে উঠবো এমন অবস্থায় হঠাৎ করে কেন যেন আমি ডান দিকে মুভ করি। তো যখনই আমি ডান দিকে মুভ করে দেখালাম, মানে যখনই দেখলাম যে তখনই আমি দেখতে পেলাম যে ওখানটায় একটা মানুষ, দিব্যি একটা মানুষ দাঁড়িয়ে আছে, যার কোনো মাথা নাই, তার সম্পূর্ণরূপে ফিগার, ইভেন দুইটা হাত, নখগুলো অনেক বড় বড়, কিন্তু তার মাথা নেই, ঘেরি থেকে শুরু করে উপরের দিকে নাই, বাট সম্পূর্ণরূপে একটা মানব দেহের মতো দাঁড়িয়ে আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি কি করি, হঠাৎ করে আমি ওখান থেকে ভয় পেয়ে এসে যখন আমি ওনাকে দেখি, হুট করে আমার মাথার মধ্যে কাজ করলো যে এটা মনে মুরগি। তো আমি ওনাকে বলতেছি যে আঙ্কেল, আপনি, আমি ওখানে ভয় পেয়েছি, একটা বিড়াল আমার সামনে এসে দাঁড়ালো, আপনি শুনতে পাচ্ছেন কিন্তু আপনি রেসপন্স করলেন না, আপনি ডাক দিবেন না, আপনি ডাক দিবেন না, যেটা বিড়াল আমাকে, আমি তার সাথে কথাবার্তা বলতেছি, আমি ভয় পাচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আমি ওনার সাথে খুব যখনই কথাগুলো বলতেছি, একটা পর্যায়ে আমার শরীর সম্পূর্ণরূপে হালকা হয়ে গিয়েছে। তো একটা সময় যে এরকম যে ওনার সাথে কথা বলতে বলতে এখন আমি সামনের দিকেও যেতে পারছি না, কোনো দিকে তাকাতেও পাচ্ছি না, আবার উনি কোনো কথার রেসপন্সও দিচ্ছে না। তো একটা পর্যায়ে ওনার সাথে প্রায় আমি 20 মিনিট কথোপকথন ওখানে করি। ইভেন আমার যখন এই ঘটনাটা ঘটার পরে আমি যেটা জানতে পেরেছি, পাশেই ঘর ছিল, ঠিক 15 বা 20 ফিট দূরত্বের মধ্যে ঘর বাড়ি ছিল, তাদেরকে যখন আমার ফ্যামিলি জিজ্ঞেস করেছে যে ও যখন এই বিপদে পড়েছে আপনারা একটু আসতে পারতেন, তো ওনারা বলেছিল যে এখানে মনে হচ্ছে যে অনেক বড় ঝড় তুফান চলতেছে, গাছগাছরা ভেঙে যাচ্ছে, কিন্তু আমার কথাও শুনতেছে ওনারা, এরকমটা ওনারা বলেছিলেন পরবর্তীতে। তো যাই হোক, তখন আসলে কোনো ঝড় ছিল না, একদম স্বাভাবিক ছিল, তবে অন্ধকার হয়ে আসছিল। তো আমি ওনার সাথে একটা পর্যায়ে কথা বলতে বলতে আমি এক ধরনের মানে অধৈর্য জিনিসটা আমার মধ্যে চলে আসে, আর আমি আস্তে আস্তে ভয় পেতে লাগি যে আমার শরীর বার হয়ে যাচ্ছে, আমি এখন কোনো দিকে মুভ করতে পারতেছি না। আর হঠাৎ করে লাস্ট ফিনিশিংয়ে এসে মনে হলো যে আমি আসলে যাকে ভেবে কথা বলছি, আসলে উনি তো চট্টগ্রাম আরো 2 দিন আগে চলে গিয়েছেন। তখন থেকেই আমার আসলে আমার আর কথাবার্তা, পুরো শরীর মানে এক ধরনের কেমন যেন প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছিল। তো মনে খুব সাহস নিয়ে আমি তারপর ওনার সাথে কথা চালিয়ে যাচ্ছি, উনি কথা রেসপন্স করছে না, কিন্তু আমি কথা চালিয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমি খুব রাগ হয়ে যাই, ইভেন আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করি। তো ল্যাঙ্গুয়েজ খারাপ করার এক পর্যায়ে দেখলাম যে মানে প্রথমবার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, দ্বিতীয়বার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, ঠিক তৃতীয়বার হাক করব মানে ল্যাঙ্গুয়েজ একই ভাষায় গালিগালাজ করতেছিলাম, যখন প্রথম তৃতীয়বারের সময় উনি ঠিক ওখান থেকে জাস্ট আমাকে এই 2 হাত দিয়ে এরকম একটা থাপা মারলো, যেটা আমার একদম পুরো মানে নাক বরাবর চলে আসছে, কান বরাবর চলে আসছে ওখান থেকে। মানে ওনার দূরত্বটা বলি, উনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওখান থেকে আমার দূরত্ব নিম্নতম 4 ফিট, 4 থেকে 4.5 ফিট হবে। তা ওখান থেকে আমাকে এরকম থাবা মেরেছেন। তো থাবার সাথেই আমি হুট করে বসি, মাগুকে চিল্লা মেরে উঠি খুব জোরে, তখনই মহল্লার চিল্লা মেরে উঠি, আমি পিছনে, আমি যেদিক থেকে আসছি বাসা দিয়ে আমি চলে যাই। দৌড় দিয়ে চলে যাওয়ার পরে সবাই, ও আমি মানে অর্ধেক পথ যেতে না যেতে মহল্লা সবাই কফি হারিকেন নিয়ে চলে আসছে, ইভেন আমার আম্মুও চলে আসছে। আসার পরে আমি তো আমার আম্মুকে জড়ে ধরে চিলাচিলি করতেছি, আম্মু সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি কিছু দেখো না, এটা ছামা ছিল, এই সে হ্যান ত্যান, এই কালি লবণ টবণ, এই সে হ্যান ত্যান পানি টানি খাওয়াইলো। তো এটা ছিল ভাই আমার প্রথম হিস্টোরি, আমার প্রথম হিস্টোরি এটাই ছিল আর কি। তো দ্বিতীয় হিস্টোরি হচ্ছে আমার ওখানেই, আমার ওই ওই গ্রামেই আর কি, আমার বাসায় ঠিক রাত 2টার পরে আপনার 4টার মধ্যে এই 2টা ঘন্টা রাত গভীর রাতে ধুম করে আমার দরজায় এমন মানে এরকম বিকট একটা ঘুষি মারত, মানে আমাদের সকলে ঘুম ভেঙে যেত। এটা মানে দ্বিতীয় ঘটনাটার প্রথম আর কি, প্রথম থেকেই বলতেছি আর কি, যে এই সিনড্রোমগুলো যখন আমরা ফেস করতে লাগলাম, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যেহেতু বাবা শহরে থাকতেন, বাবা কিছুদিন পর পর আসতেন, বাবা সবসময় থাকতেন না, তো আমাদের আবার ছোটবেলায় একটা মানে প্রায় সময় যেটা হতো যে আমরা হিসু করতে উঠতাম, তখন খাটে বসেই কান্না করতাম বা আম্মুকে বলতাম যে হিসু করতে যাব, তখন আম্মু হিসু করতে নিয়ে যেত আর কি। তো আমার বাসাটা বলে রাখি ভাইয়া, যে আমার বাসাটা হচ্ছে যে 4.5 করা জমিনের স্টেট, 4 কোণা একটা জমিনের ঠিক মেডেলে আমার বাসাটা। তো আমার বাসাটার প্রথম বারান্দা আছে, মাঝের ঘর আছে, পিছনের বারান্দা জায়গাটা ফাঁকা রেখে কিচেন রুম বানানো হয়েছে আর কি। তো আমরা যখন রাতে ওয়াশরুমে যদি মাঝে মধ্যে উঠতে হয় যেতে চাই, তখন আমরা ওই যেটা করি যে পিছনের যে বারান্দাটা আছে, বারান্দাটা কর্নারে বসে হিসু করি আর কি। আর এই কর্নারটা বেশ ভালো একটা জায়গা আছে, তো এই জায়গাটাতে যাতে বসে তরকারি টরকারি বা গল্প গুজব করা যায়, এই জন্য এখানে একটা মানে চার কোনকভাবে একটা সুগারি গাছের ডাউগা বা আপনার কলা গাছের ডাউগা দিয়ে জাস্ট বেড়া দিয়ে রাখতাম আর কি, দেয়ালের মতো করে। তো এটা একটা সময় হতো কি যখন শুকিয়ে যেত, তখন কিছু কিছু জায়গা দিয়ে ফাঁক হয়ে যেত, বাহিরের কিছু দেখা যেত, বাহিরের চিন দেখা যেত। তো যেদিন ঘটনাটা ঘটে, এটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই ওয়াশরুমে যাবে, শিশু করতে উঠবে, তো ও কান্না করতেছিল পরবর্তীতে, তখন রাত আড়াইটার কম না আর কি। তো আমু উঠে ওকে উঠে বলে যে বাবা ঠিক আছে আসো, ওকে ওই ওই জায়গাটা বসায় যে তুমি এখানে হিসু করো। তো আমু কিচেন রুমে যায়, তো আমি কি করি, আমি আবার ঘুম থেকে এসে দরজাটার পাশে দাঁড়াই, ওর দিকে তাকায় আছি। আমি তাকানোর এক পর্যায়ে ও হিসু করতেছে, এরকম পর্যায়ে ও হঠাৎ করে লেফট সাইডে তাকিয়ে কিছু একটা ফলো করতেছে, ঠিক চাননিপুর রাত ধকধকা পর্ষা। তো আমার ওই সাইডটিতে ভেরন গাছ ছিল, বাড়ির এরিয়াটা ছিল, তো ওখানে ও যখন তাকাইছে, তো আমি ঘুম ঘুম ভাব, আমিও ওর সাথে একটু মাথাটা সাইড করে আমিও তাকানোর চেষ্টা যখন করলাম, তখন আমি দেখলাম হুবহু একজন মানুষ, এটা একদম মানে ক্লিয়ারলি দেখেছি যে একজন মানুষ, সম্পূর্ণরূপে একজন মানুষ, তার দুই ঘাড়ে দুইটা চোখ অনেক বড় বড়, লাল টকটকা দুইটা চোখ, ওনার ঘাড় থেকে শুরু করে মাথা নাই, পুরো ফিগারটা খুব বিশাল একটা ফিগার। ইভেন ওনার শরীরটার যে আমি কি বর্ণনা দিব, মানে পিছলে পিছলে মানে জরির মতো চিক 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 করে পুরো শরীরটাই। তো একটা পর্যায়ে আমি ওটা তাকাচ্ছি, ও তাকানোর মধ্যেই হুট করে ও থাবা মারছিল ছোট ভাইকে। তো ও থাবা মারার সাথে সাথেই ছোট ভাইও চিল্লা মারে উঠছে, আমিও চিল্লা মারে উঠছি। তো সাথে সাথে আমু আবার, আমু ঠিক পাঁচ সাত ফিট রাইট সাইডে ছিল, আমু ওখান থেকে আইসা কি হয়েছে কি হয়েছে, তখন বললাম যে এই ঘটনা। তো যাই হোক, এটা আম্মু বাসায় এসে আমাদেরকে ভয় পাবো কারণে এটা অন্যভাবে কাটিয়ে নিয়েছিল। তো এটা ছিল আসলে আমার দ্বিতীয় ঘটনা। তো তৃতীয় ঘটনাটা যেটা ঘটে, এটা আমার বর্তমান বাসায়, আমি শাহাদতপুর, আমি যে বাসাটা এখন বর্তমানে আমি রানিং আছি, এটা খুব রিসেন্টলি একটা ঘটনা। এটা হচ্ছে এই রমজানের একটা ঘটনা, সতেরো রমজানের একটা ঘটনা রাতের। তো আমরা এই ফ্ল্যাটটাতে, আমি যে বাসাটা থাকি এটা এগারোতলা একটা বিল্ডিং এ, নয়তলায় থাকি লিফটের আটে। তো এটার আমরা একটা ফ্ল্যাটে থাকি হচ্ছে পাঁচজন, তো এক রুমে তিনজন, এক রুমে দুইজন আর কি। তো তিন এক রুমে তিনজন যারা থাকে, এদের মধ্যে একজন রোজার ঈদে আগে, আমরা বাসায় কেউ ছিলাম না, রাত আড়াইটার দিকে উনি হঠাৎ করে মেয়ে লোকের ব্যালকনি থেকে, ওনার মানে বেডের পাশেই জানালা পড়ছে আর জানালার সামনেই পড়েছে ব্যালকনিটা, তো ওখানে ব্যালকনির কর্নারটায় বসে কেউ একজন কান্না করছে, তবে সে মেয়ে লোক, মেয়ে লোক কান্না করছে। তো একটা সময় উনি ঘুমের মধ্যে দেখলো যে এটা খুব তীব্র সাউন্ড ধারণ করেছে, একটা সময় ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি, বাসা সেদিন একা ছিল, ঘুম ভেঙে যাওয়ার পরে উনি উঠে ব্যালকনিতে এসে দেখলো কিছুই নাই, পুরো বাড়ি, যেহেতু বাসাটা দুই রুমের ডাইনিং সহ, পুরো বাসায় দেখলো যে আসলে কেউ নাই। কিন্তু ওনার তাহলে ঘুম ভাঙলো, মেয়ে লোকের কান্না ওনাকে জিনিসটা খুব কনফিউজড করে ফেলেছিল, বাট উনি খুব নার্ভাস হয়ে গিয়েছিল, তখন হয়তো কাউকে ফোন করে না। পরবর্তীতে গল্পটা আমাদের সবাইকে অবগত করা হয়েছে বাসায়। তো তারপরেই রমজানে, সতেরো রমজানে যেটা ঘটে, তো আমরা তো সকলেই রোজা রাখি ইনশাল্লাহ। তো ওই সতেরো রমজানে আমরা, যেমন আমার ঘড়িতে সোয়া তিনটার অ্যালার্ম দেওয়া ছিল, তো ওই টাইমে আমি যখন অ্যালার্ম দেওয়ার পরেই আমি ওই টাইমে উঠি। ওঠার পরে আমার কিচেন রুমে আমি যখন আমার প্লেট ওয়াশ করতে যাই, তখন আমার ঠিক ডেসিনের ঠিক লেফট সাইডই হচ্ছে আমার চুলাটা। তো এখান থেকে খুব মনে হচ্ছে যে এখানে অনেকক্ষণ ধরে পাক রান্না বান্না হয়েছে, খুব গরম আসতেছে। যেহেতু জানালাটা খোলা ছিল, এটা ঠান্ডা থাকার কথা, অনেক গরম, অনেক হিট আসতেছে। তো আমি প্লেট ধুইতে গিয়ে আমি আমার বাম হাত দিয়ে আমি টাচ করে ফেলি চুলাটা, তখন আমার হাত পুড়ে যায়, এতটা গরম ছিল। আমি শর্ট খেয়ে যাই যে, তো আমি সকলকেই উঠাই। উঠানোর পরে আমি সকলকে বলি যে এখানে কিছুক্ষণ আগে কেউ কি কোনো রান্না করেছে। সবাই বলতেছে যে না, এখানে তো কেউই রান্না করে না, আমরা তো কেবল সবাই সবার জায়গা থেকে কেবল উঠলাম, সেই রাতে খেয়ে ঘুমিয়েছি, এখন উঠলাম, কেউই কিছু করিনি। তখন বিষয়টা বলতে হলে সবাই এসে দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এটার ব্যাখ্যাটা আমরা খুঁজে পাইনি। দুইটা চুলার, একটা চুলো খুব হিট ছিল, একটা চুলো ঠান্ডা ছিল, নর্মাল ছিল। তো এটা ছিল আমার দ্বিতীয় হিস্টোরি আর কি।
অলরাইট, অনেক অনেক ধন্যবাদ, এবং বেশ ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে, এবং আমরা আপনার কাছ থেকে বেশ কয়েকটা ঘটনা শুনলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবার যদি কখনো সুযোগ হয় আমরা আপনার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা শুনবো। নিশ্চয়ই দেখা হবে আবারও, খুব ভালো থাকবেন।
ঠিক আছে, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কথা হচ্ছিল আমাদের প্রথম অতিথির সাথে, এবং তিনি বলছিলেন তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্সের কথা। আমরা চেষ্টা করি প্রত্যেক এপিসোডে এরকম ভয়ানক কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবার। আজকের এপিসোডেও আমাদের প্রথম যে অতিথি, তিনি বলেছেন তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা। অনেকেই সেগুলো নিয়ে কমেন্ট করেছেন, আমি কমেন্টগুলো পড়বো, বাট তার আগে একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পর যখন ব্যাক করব তখন এসে কিন্তু আগে কমেন্ট পড়বো, তারপর আমরা পরবর্তী বন্ধুর সাথে কানেক্ট হবো। ঠিক আছে, সো কোথাও যাবেন না, থাকুন দয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাকা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist er o grand potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist er o grand potata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4। এই বিরতিতে থাকাকালীন আমি আপনাদের ফেসবুকে পাঠানো কমেন্টসগুলো দেখছিলাম, অনেক অনেক কমেন্টস ইতিমধ্যে জমে গেছে। তা আমরা দেখতে পাচ্ছিলাম এদিকে বন্ধুটির নাম ইয়াসমিন ববি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে নাজমুল হাসান, রয়েছেন আসাদুজ্জামান, রয়েছেন আমাদের সাথে এদিকে শামসুদ্দিন, রয়েছেন আমাদের সাথে বন্ধু সাইফ, রয়েছেন আমাদের সাথে সুমন, রয়েছেন আমাদের সাথে সানজিদা রহমান, রয়েছেন আমাদের সাথে টুটুল মঈন, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে জুই আফরোজ, এদিকে জয়েন করেছেন মামুন, আমাদের সাথে দিদার রয়েছেন, আমাদের সাথে এদিকে যুক্ত রয়েছেন বন্ধু বাবলু, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে রূপম, জয়েন করেছেন আমাদের সাথে নাতাশা, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে বন্ধুটির নাম হল মিনার, আমাদের সাথে যুক্ত রয়েছেন আবদুল্লাহ, মামুন রয়েছেন আমাদের সাথে, খায়রুল আলম রয়েছেন আমাদের সাথে, জামিম রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু ওয়াসিম আহমেদ সহ আরো অনেক অনেক বন্ধু। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদেরকে পাশে রাখবার জন্য এবং আমাদের সাথে লাইভে কানেক্ট হবার জন্য। আপনারা রয়েছেন জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে, আর যে উদয়ের সাথে চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাটা। প্রাণ পতাটা বিস্কিট না চিপস, এটা নিয়ে একটা কনফিউশন রয়েই গেছে, কারণ এটা ক্রিসপিনেসের কারণে এটাকে মনে হয় চিপস, আর বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস এ বিস্কিট। সো আপনার কাছে কি মনে হয়, প্রাণ পতাটা চিপস না বিস্কিট? প্রথমবার খেয়ে আপনিও কি কনফিউজড হয়েছেন কিনা জানাতেই পারেন। আর এই মুহূর্তে উদয়ের সাথে আপনি রয়েছেন ভূত স্টুডিওতে। এই আয়োজনে যদি আপনি আগামী পর্বে রেডিওতে এসে লাইভ আপনার জীবনের ভৌতিক গল্পগুলো বলতে চান, তাহলে কি করবেন? সিম্পল একটা কাজ, আপনার মোবাইলের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন শুরুতে RBS, অবশ্যই একসাথে লিখবেন RBS, তারপর একটা স্পেস দিবেন, নিজের নামটা লিখবেন, আর একটা স্পেস দিয়ে আপনার লোকেশনটা টাইপ করবেন আর একটা স্পেস দেবেন প্রফেশনটা লিখে ফেলবেন। এবার SMS টা পাঠাবেন আমাদের ঠিকানা 26969 নম্বরে, অবশ্যই নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন। আপনি যখন SMS টি 26969 এ পাঠাচ্ছেন তখন আমরা শুরুতেই যখন দেখি RBS লেখা আছে তখন আমরা ধরেই নিই যে আপনি জেনে শুনে বুঝে রেজিস্ট্রেশন করেছেন, কারণ এখানে যারা রেজিস্ট্রেশন করেন তারা আসলে মূলত রেডিওতে এসে গল্প বলার জন্য অর্থাৎ তাদের জীবনের অভিজ্ঞতা বলবার জন্য রেজিস্ট্রেশনটা করে থাকেন। তো আমি আবারও রিপিট করছি যে যারা আগামী পর্বে নিজের জীবনের ভৌতিক গল্পগুলো রেডিওতে এসে বলতে চাইছেন এই ইচ্ছেটা আছে, শুধুমাত্র তারাই এই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করবেন। তার জন্য কি করবেন, আপনার মোবাইলে আপনাকে ফোন দিলে যে নাম্বার আমরা পাবো সেই মোবাইলের রিসেপশনে যাবেন, গেট অ্যাপ করবেন RBS স্পেস নিজের নাম স্পেস নিজের লোকেশন আর একটা স্পেস দিয়ে প্রফেশন টাইপ করবেন, পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, রাইট? সো আপনি SMS করে ফেলুন, যদি অনুষ্ঠান চলাকালীন কোনো কমেন্ট করতে চান সেক্ষেত্রে চলে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/jagofm এর পেজে, লাইভটি অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠানটা লাইভ দেখানো হচ্ছে আমার ফেসবুক পেজ www.facebook.com/rjudoy। আপনি যে পেজ থেকে দেখছেন না কেন লাইভের নিচে কমেন্ট করতে পারেন, ভিডিওটি শেয়ার করার জন্য বিনীতভাবে আপনাকে রিকোয়েস্ট করতে পারি আমি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিউবেও কিন্তু অনুষ্ঠানটি দেখা যাচ্ছে YouTube/jagofm এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে। এখন আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় যে গেস্ট অর্থাৎ গত সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে প্রথম যে বন্ধুটি একজন চাকরিজীবী তার সাথে কিন্তু আমরা কথা বলেছি, তিনি চলে গেছেন, পরবর্তীতে আরেকজন বন্ধু এসেছে, শুনবো এখন সে কোত্থেকে এলো, সে তার নাম কি, কি বা তার পরিচয়, কি নাম বন্ধু আপনার?
আমার নাম জুনাইদ আহমেদ।
জুনাইদ কোত্থেকে এসেছেন?
এসেছি টঙ্গী থেকে।
টঙ্গী থেকে, কি করেন আপনি?
আমি স্টুডেন্ট, মানে HSC এক্সাম দিয়েছি, এডমিশন টেস্ট প্রিপারেশন নিতেছি।
তার মানে HSC শেষ, এখন এডমিশন টেস্টের জন্য ওয়েট করছেন। এক্সিলেন্ট। সো আজকের এপিসোডটা আমরা খেয়াল করে দেখলাম প্রথমে কিন্তু একজন চাকরিজীবী ছিলেন এবং তার বয়স ছিল 35+, এবং এখন যে বন্ধুটি রয়েছেন সে এখন ইয়াং এবং সে কিন্তু মাত্র কলেজ শেষ করে এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। সো সব বয়সী মানুষেরা যে ভূত স্টুডিওর সাথে কানেক্টেড এটা বোঝানোর জন্য আসলে আমি এই কথাগুলো বলে থাকি। আপনি ছেলে হন, মেয়ে হন, পুরুষ হন, নারী হন, বিবাহিত কিংবা অবিবাহিত, আপনার কাছে যদি তিনের অধিক 4-5 ভৌতিক এক্সপেরিয়েন্স থাকে তাহলে ডেফিনেটলি আপনি রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে অনুরোধ করছি। কারণ প্রত্যেক এপিসোডেই আমরা চাই নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে আসুক। ঢাকা এবং ঢাকার বাহির থেকে অনেকেই কানেক্টেড হচ্ছেন, অনেকেই কিন্তু আসতে শুরুও করেছেন। সো আমরা যাই আমাদের বন্ধু জুনায়েদ, রাইট? জুনায়েদের কাছ থেকে পরপর বেশ কিছু ঘটনা শুনতে চাই, শুনি।
জি ভাই, আমার প্রথম যে গল্পটা সেটা আমার গ্রামের এক আন্টির কাছ থেকে শোনা, প্রতিবেশী আন্টি। ঘটনাটা ঘটেছে তার মায়ের সাথে, মানে অনেক আগের ঘটনা। তো আমি শুনছি মেবি 2017 সালের দিকে।
2017?
জি।
আচ্ছা।
তো জায়গা, ঘটনাটা হচ্ছে একটা জায়গাকে কেন্দ্র করে, একটা ভয়ানক একটা জায়গা। আমাদের বাসা থেকে, আমাদের বাসায় আন্টিদের বাসা পাশাপাশি, একদম পাশাপাশি। তো যে জায়গাটা ওটা হলো আমাদের বাসা থেকে 5-6 মিনিটের দূরত্বে। জায়গাটা এমন যে ওই জায়গায় একটা শেওরা গাছ আছে, শেওরা গাছ আশেপাশে ওই সময়ের একজন আত্মহত্যা করে মারা গেছিল, তো ওনাকে কবর দেওয়া হয়েছে এই সেই। জায়গাটা ভয়ঙ্কর আর কি। আমরা অনেক রকমের গল্প শুনছি ওই জায়গা নিয়ে। ওই জায়গায় মানে জিনের একটা উপদ্রব আছে, তো ওই জায়গায় জিনের উপদ্রব আছে, অনেককে মানে ভয় দেখায়। তো তবে এরকম কিছু শুনি নাই যে কাউকে কোনো ক্ষতি করছে বা কিছু, এরকম কিছু শুনি নাই। তবে ওই জায়গায় অনেকে শুনছি যে ভয় দেখাইছে। তো আমাদের আরেকটা কথা বলে রেখে যে আমাদের বাসায় আসার জন্য 2টা রাস্তা আছে। একটা হলো মেইন রোড, মানে হচ্ছে ওইটা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, ওদিক দিয়ে আসলে কোনো রকম সমস্যা নেই, কিন্তু ওদিক দিয়ে আসলে একটু দেরি হয়। তবে এই রাস্তাটা যেটা গলি ওটা দিয়ে গাড়ি ঘোড়া ওইরকম চলে না, মানুষের যাতায়াত কম, রাতে মানুষ আসতে ভয় পাইতো তখনকার সময়। যে গল্পটা যখন ঘটেছে তো আমি গল্পে ফিরছি। তো আমার ওই আন্টির মা যিনি ছিলেন, তিনি তখনকার যুগে গ্রামে আপনি দেখে থাকবেন যে অনেক মহিলারা থাকবে যে ফেরিওয়ালা আর কি, মাথায় এক ধরনের খাচ্চা বা আমাদের এলাকার ভাষায় ওটাকে মাচা বলে, ওটা দিয়ে গ্রামে জিনিসপত্র বিক্রি করতো তখনকার সময়। তো উনি দৈনিকই যাইতেন, জিনিসপত্র বিক্রি করতেন। এই ধারাবাহিকতায় একদিন উনি বের হয়েছেন। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, অনেক রাত মানে গ্রামের অনেক রাত, 8টা মানে অনেক রাত, কারণ শহরে যে আমরা দেখি যে 10টার পরে বা 12টার পরে যে এরকম, গ্রামে সাধারণত এরকম না, 8টার পরে অনেক রাত। আর ঘটনাটা প্রায় আজ থেকে 40 বছরের মতো আগে হবে। তো উনি আসতেছেন, যেহেতু মহিলা মানুষ রাত হয়ে গেছে প্রায় 8টার মতো, তো উনি আসতেছেন, ভাবলেন ওই দিক দিয়ে তো দেরি হয়ে যাবে, এদিক দিয়ে যাই। তো উনি আসতেছেন, আস্তে আস্তে হঠাৎ সামনে ওই জায়গাটা বললো, যে জায়গাটা একটা মুর আর কি, রাস্তার মুর, ওই জায়গায় মুরে একটা শেওরা গাছ আছে, তখনকার যুগের আগের শেওরা গাছ। পাশেই তার কিছু, তখনকার সময়ের কিছুদিন আগে একজন এলাকার একজন মানুষ সুইসাইড বা আত্মহত্যা করে মারা গেছিল, ওনাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছে। তো উনি আসতেছেন, আসতে আসতে যখন ওইটা সামনে আসলেন উনি এক প্রকার ভয় পেলেন, কারণ গ্রামের ওই সময় ওই জায়গায় কেউ একটা থাকে না খুব একটা। তো উনি আসতেছেন, এক প্রকার ভয় পেলেন, তাও সামনে আসতে আসতে হঠাৎ ভয়টা তখনই বাড়লো যখন তিনি দেখতে পেলেন যে কেউ একজন ওই জায়গায় আছে, একটু দূরে, বেশি একটা দূরে না। তো আসতেছেন দেখলেন দুইটা বাচ্চা, দুইটা একই রকমের দুইটা বাচ্চা ওই ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন এত রাতে গ্রামে তাও কোনো গার্জিয়ানবিহীন এরকম বাচ্চা তো থাকার কথা না। তো উনি ভাবলেন যাক সামনে যাই, বাচ্চা যদি মনে হয় মানুষ তো জিজ্ঞাসা করবো, না হলে চলে যাবো সামনে, সমস্যা নেই, তো আমি আমার রাস্তা দিয়ে চলে যাবো। তো উনি কাছে কাছে যাওয়ার পরে দেখলেন দুইটা বাচ্চা নিজেদের মধ্যে কিছু একটা জিনিস নিয়ে মানে ঝগড়া, কিছু একটা জিনিস নিয়ে ঝগড়া করতেছে নিজেদের মধ্যে। উনি কাছাকাছি গেলেন কিন্তু ওনার দিকে কোনো দৃষ্টি নেই, তারা নিজেরা নিজেদের বিষয় নিয়েই ঝগড়া বা যে কোনো কিছু একটা করতেছে। তো উনি ভয় পেয়ে গেলেন, আশেপাশে কোনো মানুষ নাই। আর গ্রামে আপনি একটা বিষয় জেনে থাকবেন যে সবাই সবাইকে চিনবে, শহরের মতো না। গ্রামের বিষয়টা এমন যে আপনি সবাই সবাইকে চিনে, দেখলেই বলে দিতে পারবে আমাদের গ্রামের মানুষ, মানে গ্রামের মানুষ কম সবাই সবাই চিনে। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, এই বাচ্চা দুটো তো আমাদের গ্রামের না, যেই হোক চিনলাম না। আচ্ছা যাক সামনে যাই, সামনে যাইতে দেখলেন একদম কাছাকাছি চলে গেছেন কিন্তু রাস্তা এক প্রকার রাস্তা আটকিয়ে ধরছে এরকম মনে হচ্ছে ওনার কাছে। উনি এক সাইড দিয়ে যেতে চান, ওই বাচ্চাগুলো ওই সাইডে চলে যায় এরকম। তখন বুঝতে পারলেন যে হয়তো বা এগুলো মানুষ না। তো তিনি ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে ভাবলেন যাক যেহেতু ভয় পাইছি, ভয় বেশি না পাই আমি ওভারটেক করে চলে যাই, বাসায় চলে যাই, সমস্যা নেই। তো উনি যাইতে পারতেছেন না, যাক অনেক কষ্টে ওনাদেরকে ওই বাচ্চাগুলোর ওভারটেক করলেন, ওভারটেক করে সামনে যাচ্ছেন, ভয় পাচ্ছেন অনেকটা কারণ পিছনে তাকান নাই, ভাবলেন এগুলো মানুষ না। উনি বুঝে গেছেন কারণ ওই জায়গা সম্পর্কে অনেক ঘটনা ওনার জানা আছে। তো পার করে গেলেন, যাওয়ার সাথে সাথেই একটু সামনে যাওয়ার পরে দেখি সেম দুইটা বাচ্চা আবার ওনার সামনে দাঁড়ায় আছে। ওই দুইটা বাচ্চাই যদিও ওই বাচ্চাগুলো তাকে ওভারটেক করে নেই, তো উনি তখন ফুল ভয় পেয়ে গেলেন, এটা কেমনে সম্ভব, কারণ বাচ্চাগুলো আমি পিছনে ফালাই আসলাম, এরা সামনে কিভাবে আসলো। তো যাই হোক, উনি ওনার মাথায় ওই যে ওই মাচা যেটা বলে ফেরিওয়ালাদের যেটা থাকে ওইটা ছিল, তো উনি পিছনে ব্যাক করার সাহস পায় নাই যেহেতু পিছনে ওই শেওরা গাছ প্লাস ওই ভয়ঙ্কর জায়গাটা, সামনে ওই বাচ্চাগুলো ছিল। তো উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যাই, যেহেতু আমার কিছু বলতেছে না, আমি দেখি আবার ওভারটেক করে যাওয়া যায় কিনা। তো ওইভাবেই তিনি আস্তে আস্তে যাইতে শুরু করলেন, আবারও বাচ্চাগুলো সামনাসামনি চলে আসলেন। সামনাসামনি যাওয়ার পরে আবারও সেম দেখতেছেন, কোনো একটা বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়ামূলক এরকম কিছু একটা করতেছে, রাস্তা আটকে দেওয়ার মতো একটা অবস্থা আর কি। উনি যেদিকে যায় ওইদিকেই যায়। তো উনি একদম রাস্তার সাইডে চেপে ভয় পাচ্ছিলেন, ভয়ে ওনার পুরো শরীর মানে ঘেমে গেছে এক প্রকার। তো উনি আবার ওভারটেক করলেন, করে যাচ্ছেন। বলছিলাম যে ওই জায়গাটা যে ওই জায়গা থেকে বাসার দূরত্ব 5 থেকে 6 মিনিট, প্রায় অর্ধেকটা চলে গেছে। তো ওইভাবেই উনি যাচ্ছেন, ভয় পাচ্ছেন পাইতেছেন, বুঝতেছেন এটা মানুষ না, এটা জিনের উপদ্রব, জিন হবে এটা শিওর উনি। তো উনি ওভারটেক করে আবার যাচ্ছেন, যাইতে যেতে সামনে আবার পড়ছে বাড়ির কাছাকাছি যায়। আর গ্রামের ওই সময় সাধারণত কোনো মানুষ থাকে না রাস্তাঘাটে। তো উনি যাচ্ছেন, ভয় পাইতেছেন প্রচুর, ভয় পাওয়ার মতো এই ঘটনা। তাও উনি ওভারটেক করে যাচ্ছেন, যাইতে যেতে এইভাবেই মানে রাস্তা আটকে দেয়, তাও উনি কষ্ট করে যাচ্ছেন। এইভাবে যাইতে যাইতেই এক প্রকার বাসায় পৌঁছে যায়। বাসায় যাওয়ার পর উনি বাসায় যে আন্টির কাছ থেকে শুনছি, উনি ছোট ছিলেন, ওনার আরো ভাই বোন ছিল, তাদের কাছে তাড়াতাড়ি এই ঘটনা বলে, তারপর সবাই বুঝতে পারে যে সমস্যা হয়েছে কোনো একটা। তারপর ওই গ্রামের যত ইয়ে আছে, যেমন দাবা বটি রাগায় লবণ গরম করে খাওয়ানো এই সেই, তারপরে একজন অভিজ্ঞ লোক ছিল বয়স্ক, উনি ঝাড়ফুঁক দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে গোসল টোসল করছে, করে শুয়ে পড়ছে, নর্মালি সাইরা গেছে, সাধারণত তেমন কোনো সমস্যা হয় নাই। তো এই ভয়ের ব্যাপার থেকে মানে অসুস্থতা বোধ করছিল, এভাবে ভালো হয়ে গেছে। তবে আমি বলছিলাম ওই জায়গায় কাউকে কোনো ক্ষতি করা হয় না, তবে ভয় দেখানো হয় প্রচুর পরিমাণে। ঘটনায় আমি গত 2 বছর আগে ওই সেম জায়গায় আমার সাথে একটা ছোট্ট ঘটনা আছে, এটাও সাথে শেয়ার করতেছি আর কি। তো গত রমজান টঙ্গিতে আমি পড়াশোনা করি, তো গ্রামে গেছি, গ্রামে ঈদের ছুটিতে। তো রমজানে যাওয়ার পর আমিও তো ওই জায়গা সম্পর্কে জানতাম, যদিও এখন ওই রকম কোনো সমস্যা নাই, জায়গাটা এমন যে পাশে বাড়ি ঘর হয়ে গেছে প্রায়, তবে ওই শেওরা গাছটা আছে, কবরের অস্তিত্ব নাই, তবে আমরা জানি যে ওই জায়গায় একটা কবর আছে। তো একদিন রমজানে সেহেরি খাওয়ার পর, সাধারণত নামাজ আজানের কিছুক্ষণ পরেই হয়, তো সেহেরি খাওয়া শেষ প্রায় প্রথম দিক দিয়ে, তো তাড়াতাড়ি উঠতাম, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো আছে খাওয়া শেষ, একটু ঘুমও ধরতেছে, ভাবলাম নামাজ তো পড়তে হবে, আবার বাসায় যদি শুয়ে পড়ি তাহলে ঘুমিয়ে যাবো। তো চিন্তা করলাম যাই মসজিদে, যাই মসজিদ হলো ওই জায়গাটা বার করে যাওয়া লাগে এই 10 মিনিট হাঁটা লাগে আর কি, ওই জায়গাটা ঠিক মাঝখানে পড়ে। তো আমি যাচ্ছি, ভাবলাম যাই মসজিদে, আস্তে আস্তে যাই, যাই বসে থাকি। হয়তোবা ওই জায়গায় গেলে ঘুমটা ধরবো না, নামাজটাও পড়া হইলো, তারপরে এসে ঘুমাইলাম, এরকম আর কি। তো আমি যাচ্ছি, যাওয়ার শুরুতেই ভয় পাচ্ছিলাম, কারণ শহরের থেকে গ্রামে গ্রামে যাওয়া হয়েছে, ওই জায়গা সম্পর্কে জানি, জায়গাটা খুব একটা সুবিধার না, যদি এখন কোনো সমস্যা হয় না, তবে ওই টাইমে যাওয়াটা তো ভাবলাম সমস্যা নেই, যেহেতু সচরাচর যাতায়াত করি তো যাই। তো যাচ্ছি যাচ্ছি, যখন ওই জায়গাটা সামনাসামনি আসলাম, ভয় পাচ্ছিলাম এমনি আর কি, মনস্তার থেকে একটা ভয়, যদি কিছু আমি দেখি নাই। তো সামনে যাইতেছি, হঠাৎ যখন ওই শেওড়া গাছটা ক্রস করলাম, এমনি একটা একটা আওয়াজ শুনতে পেলাম আর কি। আওয়াজটা এমন ছিল যে কেউ আমার একটা সালাম দিছে, আমি পিছনে তাকাই নেই প্রথমে, ভাবলাম এই সময় তো কারো নামাজ পড়া যাওয়ার কথা না, আর কণ্ঠটা ছিল একটু অস্বাভাবিক, মানে আমার পরিচিত কেউ হইলে তো আমি অবশ্যই চিনতাম, ওই গ্রামের ব্যাপারটা যেটা বললাম সবাই সবাইকে চিনে, শহরের মতো না, গ্রামে সবাই সবাইকে চিনবে, কণ্ঠটাও চিনার মতো। তো আমি ভয় পেয়ে গেলাম যে এত রাতে এই টাইমে কারো তো আসার কথা না। তো যাই হোক, আমি পিছনে তাকাই নেই, পিছনে না তাকাইয়া আমি ভাবলাম সামনে যাই, পিছনে তাকানো ঠিক হবে না, কারণ ওই জায়গা সম্পর্কে আমার পূর্ব ধারণাই রয়েছে। তো আমি আস্তে আস্তে সামনে যাইলাম, যাই একটু অপেক্ষা করলাম যে যদি পরিচিত কেউ হয় তো অবশ্যই আমাকে সামনে যাবে, যেহেতু নামাজ পড়তে যেতেছে। তো দেখলাম না কেউ আসতেছে না, তো আমি আস্তে আস্তে যাইলাম, ভয় পাইছি প্রচুর, কারণ কে আমাকে সালাম দিল, কারণ এই জায়গাতে সালাম দেওয়ার কোনো কাউকে দেখতেছি না, নামাজ তো আরো পরে। যাই হোক, ভয় পাওয়ার পরে আমি গেলাম যা মসজিদে নামাজ পড়লাম, আসার সময় এই রাস্তা দিয়ে আসি নাই, বলছিলাম যে আরেকটা রাস্তা আছে বাসায় আসার, ওই রাস্তা দিয়ে আসছিলাম, এই ছিল আমার প্রথম ঘটনা। তো আমি এখন আমার দ্বিতীয় ঘটনাটা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটা আমার এই হোস্টেল লাইফের একজন রুমমেট প্লাস বড় ভাই, মানে আমি যখন পড়াশোনা করি তখন ওনার পড়াশোনা শেষের দিকে প্রায়, এইরকম একটা বড় ভাই, বড় ভাইকে নিয়ে ঘটনা, উনি আমাকে বলছে আর কি, ওনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা উনি আমার সাথে শেয়ার করছিল মেবি 2019 সালের দিকে। তো যাই হোক, উনি এই জায়গায় আমার সাথে রুমমেট ছিলেন ঢাকাতে। তো উনি একবার কোনো এক ছুটিতে বাসায় গেছেন, আর উনি যখন ঢাকাতে থাকতেন তখন উনি আর কি প্রচুর সাহসী একজন মানুষ, উনি যখন অনার্স বা মাস্টার্সে পড়াশোনা করেন তখন থেকেই ফ্রিল্যান্সিং করতেন। তো রাতে খুব একটা ঘুমাইতেন না, বাহিরে আড্ডা দিতেন, শহরে আমি দেখতাম, আমি ঘুমাইতাম, কিন্তু অনেক রাতে 2-3টার পরে রুমে আসতো, এমন আর কি, 2-3টার পরে রুমে আসতো, তখন আমি ফজরের সময় উঠতাম, তখন উনি ঘুমাইতে যাইতেন, এমন বিষয়টা ছিল। তো উনি একদিন ছুটিতে বাসায় গেলেন, বাসায় যাওয়ার পর সেম অভ্যাস, ঘুমায় না যেহেতু, ঘুমানোর অভ্যাস নাই। তো উনি রাতে বাহিরে আড্ডা দিতেন, কিছু বন্ধু বান্ধব ছিল, ওই যে বলছিলাম ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এ টাকা ইনকাম করে, বন্ধুদেরকেও মাঝে মাঝে কিছু কাজ টাজ দেয়, রাতে বন্ধুরা ওনার সাথে অনেকক্ষণ করে থাকে। তো ঘটনাটা যেখানে ঘটনাটা হলো, ওই প্রাইমারি স্কুল যে ছিল গ্রামের, ওই প্রাইমারি স্কুলেই আড্ডা দিত তার বন্ধু বান্ধব সহ, তারা মোটামুটি 10-11 পর্যন্ত আড্ডা দিত। তো ওই জায়গায় আড্ডা দিতেছে, তো ওই জায়গায় সবাই জানতো যে মিন্নাত যে ভাই, ওই ভাইয়ের প্রচুর সাহস, মানে প্রচুর সাহসী লোক, গ্রামে যেখানে রাতে কেউ বাহিরে যাওয়ার সাহস পায় না, উনি রাত 2-3 পর্যন্ত গ্রামে অ্যাভেলেবল বাইরে চলাফেরা করে। তো এভাবেই তিনি আড্ডা দিতেছেন একদিন সন্ধ্যার পরে 10-11 মধ্যে, যেহেতু আর সব বন্ধুরা আইসা পরে, এত রাত পর্যন্ত থাকে, আর বন্ধুরা বললো কিরে তোর এত সাহস কেমনে, তুই রাতে একা একা থাকস, ভয় পাস না? কেন আমি ভয় পাই না? তো এভাবেই আর বন্ধুরা একদিন বললো, তাহলে ভয় যেহেতু পাস না, তাহলে আমাদের যে গ্রামের লোকালয়ের বাইরে একটা ইয়ে আছে, মন্দির প্লাস শ্মশানঘাট, তো ওই জায়গায় একদিন যায় এক ঘন্টা সময় কাটায় আসতে পারবি? বলে কেন পারবো না, এটা তো সহজ কাজ, আমার জন্য খুবই সহজ। তো বললো আচ্ছা তাহলে আজই যা। হ্যাঁ যাইতে পারি, কিন্তু কি দিবি এরকম, আর কোনোর মধ্যে একটা বাজি এরকম কিছু একটা হলো বন্ধু বান্ধবদের মধ্যে। তো উনি রাজি হলেন, যা ঠিক আছে চল আমি যাবো, এই সাহস আমার আছে। যাই হোক, তো সিদ্ধান্ত হলো যে যাবে, যাওয়ার পর যে কোনো একটা ভূতের কোনো কিছু একটা না ডাউনলোড করে দেবে, ওই জায়গায় বসে বসে শুনতে হবে। তো যেই কথা সেই কাজ, উনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং তার বন্ধুরা বললেন যে যা তুই, আমরা যে কোনোভাবে তোর খবর নিব, তুই যাস কি যাস না। যাই হোক, 10-11 বাজলো, আর বন্ধুরা সব চলে গেলো, মানে বাসায় চলে গেলো, উনি ওই জায়গায় থাকলেন, তাই ফোন চালাইতেছেন বা যে কোনোভাবে সময় কাটাইতেছেন আর কি। তো রাত 1 বাজার পর উনি ভাবলেন যাই, ওদের সাথে যেহেতু চ্যালেঞ্জ করছি যাই, আমার সমস্যা নেই। তো উনি আস্তে আস্তে রওনা দিলেন, আর রাতে ওই গ্রামের রাস্তাটা ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি। তো উনি ভয় পান না, আগেই বলছি, উনি আস্তে আস্তে যাইতেছেন, একদম লোকালয়ের বাহিরে আস্তে আস্তে ঢুকলেন, ঢুকে মন্দিরে গিয়ে শ্মশান ঘাটের পাশেই ওয়াল করা ছিল, মোটামুটি ছোট ওয়াল, ওই জায়গায় বসেছিলেন, ওই জায়গায় বসে সময় কাটিয়ে কোনো সমস্যা হয়নি, বললেন যে আমি কোনো ভয়ও পাই নাই, এভাবে চলে আসছি। মানে বলতেছে উনি ওই এই লেভেলে সাহসী লোক, উনি ভয় পান না সাধারণত, এমনি অনেক কিছু দেখছে বাহিরে। যাই হোক, ঘটনায় ফিরি, ঘটনাটা হলো ওই স্কুল ঘরকে, প্রাইমারি স্কুল যেখানে আড্ডা দিতেন ওই ঘরটাকে কেন্দ্র করেই। তো একদিন ওই সেম ভাবে আড্ডা দিতেছে বন্ধুদের সাথে, আড্ডা দেওয়ার পরে 10-11টার মধ্যেই সবাই চলে গেছে। তো উনি বসেই আছেন, উনি ভাবলেন সমস্যা নেই, তা উনি যাই 2-3-4 দিক দিয়েও যায় সাধারণত। তো যাই হোক, বন্ধুরা যাওয়ার পর উনি বসে আছে, বসে থাকতে থাকতে ওই দিন আবার ই ছিল, বর্ষাকাল ছিল তখন, সম্ভবত বর্ষাকাল রাত 1-2 পরে। দিনের অবস্থা খুব একটা ভালো ছিল না, বিদ্যুৎ চমকাচ্ছিল, প্লাস বিদ্যুৎ প্রচুর বাতাস বইতেছিল, গ্রামের সাইডে ছিল বাঁশঝাড়, বাঁশগুলো একবার এদিকে দুলতেছে আরেকবার ওদিকে দুলতেছে, এই এভাবে চলছিল। তো উনি ভাবলেন বাসায় চলে যাওয়া উচিত, তো মানে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল। এমন সময় ওনাকে প্রস্রাবের একটু চাপ দেয়, ভাবেন এই দিন যেহেতু খারাপ, আবার স্কুলের সামনে বলছিলাম যে পুরোনো দিনের প্রাইমারি স্কুল, সামনে বড় বড় আম গাছ টাম গাছ ছিল, আর সাথেই ছিল একটা বট গাছ, অনেক আগের বট গাছ। তো উনি ওটার নিচে যাই প্রস্রাব করে আবার চলে আসেন। আসার পরে ভাবতেছেন বাসায় চলে যাবেন, যেহেতু দিনের অবস্থা খুব একটা ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ঙ্কর একটা পরিবেশ আর কি। তো উনি ভাবলেন যাই চলে যাই। এমন সময় একদম প্রাইমারি স্কুলটা যে ছিল ওটার সামনে, একটু বেশি সামনে, একদম শুরুতে একটা টিউবওয়েল ছিল, মানে স্কুলের ছাত্ররা পানি টানি খাইতো, গ্রামের লোকেরও পানি নিত, এরকম একটা টিউবওয়েল ছিল। হঠাৎ শুনতে পাইলেন যে টিউবওয়েল কি জানি চাপছে, মানে একটু মানে চমকে গেলেন, এত রাতে গ্রামের কারোর তো এই জায়গায় আসার কথা না পানি নেওয়ার মতো, এমন চমকে গেলেন, খুব একটা ভয় পাই নাই। তো তো ভাবলেন কি করি, এত রাতে তো কারো এই জায়গায় আসার কথা না, যাক উনি সাহস করে ভাবলেন বাসায় যেহেতু যাবই, গিয়ে দেখি ওই টিউবওয়েল পারে যাই, যাওয়ার সময় দেখি যদি গ্রামের কেউ কোনো বিপদেও পড়তে পারে, তাই একটু সাহায্য করলাম। তো উনি বাসায় যাওয়ার প্রিপারেশন নিয়ে একবারেই যাচ্ছেন ওই টিউবওয়েলের পার দিয়ে। টিউবওয়েলটা মানে যিনি চাপছিল, এক যে কোনো একজন চাপছিল, এই শব্দটাই উনি পাচ্ছিলেন। তো টিউবওয়েল কেউ চাপছে, কাছাকাছি যাওয়ার কাছাকাছি মানে মোটামুটি কাছাকাছি যাওয়ার পর দেখতে পেলেন কেউ একজন টিউবওয়েল চাপছে। তো উনি ভয় পেলেন যে এত রাতে গ্রামের কেউ কে হবে, মানুষ হওয়ার কথা না, তাও উনি বলছিলাম যে উনি খুব সাহসী। তো উনি যে জিজ্ঞেস করবেন ভাবতেছিলেন যে কে বা, তো যিনি এই টিউবওয়েলটা চাপছিলেন তার দেখতে মানুষের মতো ছিল না, কারণ পুরো শরীর সাদা কাপড়ে ঢাকা ছিল। উনি দেখেই ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করবো কি না, মানে ভাবলেন এই জায়গায় যেহেতু সবসময় বসে থাকি, দেখি মানুষ যাই দেখি জিজ্ঞেস করি। উনি কাছাকাছি গেলেন, মোটামুটি যাই জিজ্ঞেস করলেন যে কে। এরপর উনি যেটা দেখলেন ওটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। উনি আমাকে যেটা বলছেন যে আমি হঠাৎ এইরকম পরিস্থিতিতে পড়বো আমি কখনো কল্পনাও করিনি। উনি হঠাৎ করে ঘুরে যাই মুখের, মানে উনি কেমন ছিলেন ওটা ভাষায় প্রকাশ করার মতন, উনি আমাকে যতটুকু বলছে, মানুষ তো ছিলই না, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। তো উনি আর কিছু না ভেবে দৌড় শুরু করেন, এক প্রকার বাসার দূরত্ব বেশি ছিল না, এই সর্বোচ্চ 4-5 মিনিট হবে। তো উনি কিছু না ভেবে দৌড় শুরু করেন, দৌড়ে কোনো রকম বাসায় যান। উনি বলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জীবনেও পড়িনি, ওই একদিনে আমি জীবনে প্রচুর পরিমাণে ভয় পাইছি। তো বাসায় যাওয়ার পরে ওনার আর কিছু মনে নেই, উনি নাকি বাসায় যাওয়ার পরে ওনার কিছু মনে নেই ওই এরপরের ঘটনাটা ওর পরিবারের কাছ থেকে শোনা, যে উনি প্রচুর পরিমাণে ভয় মানে উল্টাপাল্টা ব্যবহার আর কি, পুরা চেঞ্জ হয়ে গেছে, পুরা চেঞ্জ মানে যায়া টিনের ঘর ছিল, প্রচুর শব্দ করতেছে, কিরকম ব্যবহার করতেছে যেটা উনি সচরাচর করেন না, তা দেখে বাড়ির সবাই সজাগ হয়ে গেল, কি ব্যাপার কি, ও তো এমন করে না, কোনো সমস্যা হয়েছে কিনা। এমন সময় বাসার সবাই উঠলো, উঠে রুমে আসলো, দেখে কাউকে চিনতেছে না, ব্যাপার কি, ও কাউকে এরকম চিনতেছে না কিসের জন্য। তো বাসার সবাই বুঝতে বললো যে কোনো একটা সমস্যা হয়তো বা হয়েছে। তো রাতটা কোনোভাবে পার করা যায় কিনা এই জন্য তারা সবাই যে কোনোভাবে ধরে বেঁধে রাতটা পার করছে, বুঝতে পারছে সমস্যা বড় কোনো সমস্যা হয়েছে, না হলে এরকম যেহেতু আচরণ কাউকে চিনতে পারতেছে না। তো সকালেই পরিবারের লোকজন একটা কবিরাজের সন্ধান করে এবং কবিরাজ ডেকে আনে, ডেকে আনার পর কবিরাজ দেখেই বুঝতে পারে যে খারাপ কিছু হয়েছে, বা বলতে গেলে জিনে আসর করছে আর কি। তো যে কোনোভাবে জিন বুঝতে, কবিরাজ দেখে বুঝতে পারে যে কোন জিনে আসর করছে, জিন হাজির করা লাগবে। তো কবিরাজ জিন হাজির করে, এই সময় কিন্তু যে ভাই বলতেছিলাম ওনার কোনো সেন্স নাই, মানে উনি কিছু মনে নাই আমি যখন বলতেছে। তো জিন হাজির করা হয়, হাজির করে বলা হয় যে কি তুই কিসের জন্য ধরছ চরে, এরকম বলা হয়। তো বলে যে ও তো প্রায় আমাদের আমার সাথেই, আমি ওই বট গাছটাই থাকি, ওই যে বলছিলাম যে প্রাইমারি স্কুলের সাথে একটা বট গাছ আছে ওইখানেই থাকে, ও তো প্রায় এই জায়গায় আড্ডা দেয়, কিন্তু কোনো সমস্যা তো করি না, কিন্তু ওই দিন ওই আমার সাথে ওই আমার যেখানে আমি থাকি আমার বাসার নিচে ওই পোস্ট অফ করছে, প্লাস তখনই আমার ওই বিষয়টা আমি ভালোভাবে নেই, প্লাস আমাকে দেখে দেখে আমাকে আমাকে দেখে চলে না যে ও আমাকে ডিস্টার্ব করছে, আমাকে ডাক দিছে, এই জন্য আমি কি দোষ ছিল তো আমি ক্ষতি করে ছাড়বো? তখন কবিরাজ বলতেছে ও তো আর ইচ্ছা করে নাই, তো এরকম করতে জন্য এবার ছেড়ে দে, সামনে এমন হবে না। তো কবিরাজ মানতে চায় না, তারপরে কবিরাজ জিন মানতে চায় না, কবিরাজ এক প্রকার থ্রেট দিয়েই স্বীকার করে নেয় যে এবার ছেড়ে দে, নাহলে কিন্তু আমিও দেখে নেবো তোকে। যাই হোক, তারপরে ছেড়ে দেয় ইয়ে যে আর ওখানে যাবে না বা ওকে ডিস্টার্ব করবে না। তারপর জিন ছেড়ে দেয় এবং আমার যে বড় ভাই ছিল ওই সেন্সলেস হয়ে যায়, সেন্সলেস হওয়ার কিছুক্ষণ পরে আবার হুশ ফিরে আসে। তারপর থেকে কোনো সব মনে ছিল এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে, মানে ওই যে ওই অভয়বটা দেখে যে দৌড়ে চলে আসছিল এরপরে কিছু মনে ছিল না, ওই সেন্স ফিরার পর থেকে সব ঠিকঠাক মনে আসছে। তো এরপরে অসুস্থ ছিল বেশ কয়েকদিন, আস্তে আস্তে ঠিক হয়েছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছে। স্বাভাবিক জীবনে ফিরার পর মানে এরপরে আর খুব একটা রাত্রে বাহিরে যায় না, গেলেও কম বা সাবধান থাকে, কোনো কিছু অনেক কিছু দেখে দেখলে চলে আসে, বিরক্ত করে না। জি ভাই, এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। তৃতীয় ঘটনাটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া, তখন সময়টা সম্ভবত 2015 সাল, আমি ক্লাস ফাইভে পড়ি। আমার বাড়িটা যেখানে ওই বাড়ির একটু সামনেই হিন্দুদের বসবাস, হিন্দুরা বসবাস করে আর কি, হিন্দুদের এলাকা। তো আবার বাসার সামনে দিয়ে 2 মিনিট লাগে ওই জায়গায় একটা নদী প্রবাহিত হয়েছে। নদীটা খুব বড় না আবার একদম ছোটও না, মানে উপজেলার সবচেয়ে বড় নদী ওইটাই। তো একদিন বন্ধুদের সাথে মাঠে খেলাধুলা করার পর ওই নদীতে আসছি হাত মুখ ধুতে। নদীতে আসার পর হাত মুখ ধুইব, ওই সময় দেখলাম যে নদীতে বালু তোলা হয়। সাধারণত গ্রামের দিকে দেখবেন নদী থেকে বালু তোলা হয়, বালু তোলার জন্য বেশ মেশিন থাকে প্লাস নৌকা দিয়ে যে কোনো একটা প্রসেসের মাধ্যমে বালু তোলা হয়। আমরা দৈনিক দেখতাম যে সন্ধ্যাবেলা বালু তুলতেছে, ওই দিন যা দেখলাম বালু তুলতেছে না, মানে নৌকাটা পারে বাদ আসছে, মেশিনের কি যেন একটা সমস্যা হয়েছে। তো আমরা বন্ধু বান্ধব ভাবলাম যেহেতু নৌকা পাই না চল ঘুরে আসি, কেউ যাবে কেউ যাবে না এইরকম একটা পরিস্থিতি, লাস্টে সবাই বললো চল ঘুরে আসি, যেহেতু নৌকা দৈনিক পাই না চল ঘুরে আসি। তো আমরা ভাবলাম যাই। তখন আবার ওই খেলাধুলা শেষে আসছি, তো সন্ধ্যা হবে প্রায়, তো আমরা নৌকায় উঠলাম, ভাবলাম হালকা ঘুরেই চলে আসবো। তো নৌকায় উঠলাম, আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে অনেকটা দূরে চলে গেছে, বেশ অনেকটাই চলে গেছে, রাত হয়ে গেছে, মোটামুটি ভালোই রাত হয়েছে, মানে অন্ধকার আইসা বসছে, অন্ধকার ঘনিয়ে আসছে আর কি। অনেকটা যাওয়ার পর ভাবলাম এই যাওয়া দরকার। তো আবার নদীতে আমাদের ঘাটের পাশেই ওই হিন্দুদের দুইটা শ্মশান আছে। আবার হিন্দুদের আপনারা জেনে থাকবেন যে ওদের আমাদের জাত ভেতরে একটু ইয়ে আছে, মানে উচ্চ যারা একটু উচ্চ পরিবারের তাদের জন্য একটা শ্মশান, যারা একটু নিম্নবিত্ত তাদের জন্য আরেকটা শ্মশান, দুইটা শ্মশান। একটা শ্মশান থেকে আরেকটা শ্মশানের দূরত্ব 5 মিনিট হবে, তো এরকম দুইটা শ্মশান নদীর পাড়ে, একদম নদীর পাড়ে, ওই শ্মশান ঘাটগুলো পার করে যাওয়া লাগে। শ্মশান ঘাট প্লাস শ্মশানের পাশাপাশি একটা করে মন্দির, দুই জায়গায় আছে। তো আমরা ওই দুইটা ঘাট পার হয়ে অনেক দূরে চলে গেছি, আমাদের এলাকা পার হয়ে অন্য একটা এলাকায় ঢুকে গেছি। তো অনেকটা যাওয়ার পর ভাবলাম কি আমাদের তো যাওয়া লাগবে। তারপর যাই হোক, আমরা আসার জন্য প্রস্তুতি নিলাম এবং আস্তে আস্তে আসতেছি। আসার সময় মানে পুরো অন্ধকার ঘনায় আসছে, ওই জায়গায় পাশে বাসযার টার্জার ছিল, প্লাস রাস্তাও ছিল না, মানে গাড়ি ঘোড়া যে যাতায়াত করবে এইরকম কোনো রাস্তাও ছিল না, মানুষ হাইটা যাতায়াত করতো কিন্তু খুবই কম, সন্ধ্যার পরে ওই রকম কেউ একজন ওইদিকে যাইতো না। তো আমরা আসতেছি, আসার সময় যখনই প্রথম শ্মশান ঘাটটার সামনে আসলাম, আমরা নদী নৌকা তার আপন গতিতেই ছুটে আসছিল, যখনই আমরা ঠিক প্রথম শ্মশান ঘাটটার সামনে একদম নদীর মাছ বরাবর আসলাম, তখনই কেমন যেন একটা অন্যরকম ফিল হইল, যে আমাদের নৌকাটা মনে হয় ঠিকঠাক সামনে এগোচ্ছে না, মানে এক জায়গায় ঘুরছি, মানে প্রচুর পরিমাণে আমরা যেভাবে চালাচ্ছিলাম ওইভাবেই চালাচ্ছি, চালাতে চালাতে অনেকটা পুরাটা যেভাবে আসছি ওই জায়গায় এসেই দেখি নৌকা আপনি দেখে থাকবেন যে সামনের দিকে যায়, সামনের দিকে দিলে নৌকার যে সামনের অংশটা আছে ওইটা ঘুরে যাচ্ছে আর একই জায়গায় আমরা ঘুরপাক খাচ্ছি। তো আমরা বুঝতে পারি কি হলো, যে নৌকা সামনে যেতেছে না। আমরা জানি যে শ্মশান ঘাটগুলো ভালো না। তার আগে আরেকটা ঘটনা বলি, শ্মশান ঘাট তার ঠিক একদিন বা দুই দিন আগেই একজন হিন্দু মহিলা মারা গেছিল। হিন্দু মহিলা মানে আমরা যতদিন ধরে বুঝি তার মধ্যে উনি প্রথম, এর আগে কাউকে মরতে দেখি নাই। তো কৌতূহলবশত ভাবলাম যেহেতু মরছে কিভাবে পুরে বা কিভাবে কি করে সব দেখি, চল আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে ছোট তো ক্লাস ফাইভে পরে ভাবলাম দেখি। তো যেদিন মারা গেছিল ওই দিন একদম মারা গোসল করানোর পর থেকে যে অনেক নিয়মকানুন আছে হিন্দুদের সব আমি দেখছি, আমরা মানে তারা পুরোটাই দেখছি। দেখার পরে একদম যখন শ্মশান ঘাটে নিয়ে আসছে, কেমনে নিয়ে আসে, কি করে, কেমনে শোয়ায় সব দেখছি। দেখার পরে আগুন দেয় এটাও দেখে একদম পুরে ছাই হওয়া পর্যন্ত প্রায় অনেকক্ষণ দাঁড়ায় দূরে দাঁড়ায় দেখছি একটা কৌতূহল বসত যে হিন্দুদের কিভাবে পুরে বাকি সম্পূর্ণ একবার দেখবো, জীবনে একবার দেখবো। তো এই ঘটনাগুলো মনে পড়তেছিল। তো ওই একই জায়গায় শ্মশানের সামনে আমরা 10 থেকে 12 মিনিট ঘুরপাক খাচ্ছিলাম, তখন সবাই বুঝে গেছিলাম যে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই, কারণ এটা এমন তা তো হওয়ার কথা না। আমরা এর আগে নদীতে যা নৌকা নিয়ে ঘোরাঘুরি করছি এমন কখনোই হয় নাই। তো আমরা ভয় পেয়ে গেলাম, ভাবলাম আবার আশেপাশে কোনো মানুষও নাই, এটা কেমন পরিস্থিতি বললাম। তো সবাই নৌকাতে যা ছিল মানে বইটা তো ছিল, বইটা দিয়ে আমরা ঠেলা দিতেছি, প্লাস বাড়তি পাঁচটা ছিল ওইগুলো দিয়েও ঠেলা দিতেছি, সবাই আর কি হাত দিয়েও কেউ ঠেলা দিতেছে, মানে সবাই ভয় পেয়ে গেছি, সবাই ছোট ছিলাম, কি হচ্ছে এটা বুঝতেছি না। তো 10-12 মিনিট একই জায়গায়, মানে আমাদের মনে হচ্ছে নৌকা সামনে অল্প অল্প যাচ্ছে, কিন্তু 10 মিনিট পরে দেখতেছি আমরা সেম ওই জায়গায় দাঁড়ায় আছি। তো আমরা তো ভয় পেয়ে যাই, তো অনেক অনেক বইটা ঠেলা দেওয়ার পর ওই জায়গাটা কোনোভাবে আমরা বার করে আসি। পার করে আসার পর তখন একদম পুরো রাত, মানে অন্ধকার হয়ে গেছে, সাইডে কিছুই দেখা যায় না, আমরা ঠিক নৌকার নদীর মাঝখানে। তো ওই প্রথম গাঁটটা পার হওয়ার পর নৌকা একদম খুব স্পিডে যাইতেছে, কারণ সবাই একসাথে বইটা দিতেছি। যাচ্ছে যাচ্ছে যাওয়ার পর বলছিলাম দ্বিতীয় আরেকটা শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাটের সামনেই নৌকাটা চলে আসলো। চলে আসার পরে আবারও সেম অবস্থা, তখন তো আমাদের বুঝতে কিছু বাকি থাকে না যে আমরা বড় কোনো বিপদের মধ্যেই আছি। তো নৌকা সামনে এগোচ্ছে না, একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, মানে নৌকা সামনে যাচ্ছে না। আমরা বইটা মারছি একদম যত শক্তি আছে সবটুকু প্রয়োগ করে আমরা বইটা মারছি, কিন্তু সামনে যাচ্ছে না, নৌকা ঘুরে যাচ্ছে, মনে হইতেছে কিছুটা সামনে যাইতেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আবার আমরা সেম জায়গায় দাঁড়ায় আছি। তো এভাবে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি সমস্যা হয়েছে, যারা আমরা যা যা পারতাম সুরা বা দোয়া আয়াত সবাই যে যাওয়ার মতো পড়তেছি, একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি আর কি, যেভাবে হোক আজকে এখান থেকে বেরোইতে হবো, কিন্তু কীভাবে বের হবো এটা তো আমরা জানা ছিল না। তো এভাবেই আমরা সবাই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ঠেলে যেভাবেই হোক নৌকা নিতে চেষ্টা করতেছি, হাত দিয়ে বইঠা দিয়ে যেভাবেই হোক প্রচুর পরিমাণে ঠেলতেছি, আর সবাই ভয় পাইতেছে। কয়েকজন ছোট মানে আমরা সবাই সমবয়সী ছিলাম, কয়েকজন একটু ভয় পেত, ওরা তো অবস্থা খুবই খারাপ ছিল। যাকে ওই অনেকক্ষণ 10 থেকে 15 মিনিট এই জায়গায় ই করার পরে আমরা ওই জায়গাটা কোনোভাবে পার করলাম। ওই জায়গাটা পার করার পর আবার ঘাট পর্যন্ত যাইতে সম্ভবত 5 মিনিট লাগতো, ওই জায়গায় আমরা 2 থেকে 3 মিনিটে চলে গেলাম, কারণ সবাই একসাথে ঠেলা দিচ্ছিলাম বৈঠাটা। তো আমরা ঘাটে চলে যাই, ঘাটে চলে যাওয়ার পর নৌকাটা বেঁধে কোনোভাবে দৌড়ে বাসা পর্যন্ত যাই। বাসায় যা বাসায় বলি অবস্থা, তখন আমাদের বাসায় যে নানু ছিল উনি একটু অভিজ্ঞ ছিলেন, উনি ঝাড়ফুঁক দিয়ে দেন, প্লাস গোসল টুসল করে শুয়ে পড়ি। এরপর দিন থেকে আমরা যারা ছিলাম নৌকাতে সবাই প্রচুর অসুস্থ, এবং এলাকায় যখন এটা জানাজানি হয় তখন বলে তোমরা যেহেতু বেঁচে আসছো এটা খুব ভাগ্যের ব্যাপার, কারণ তোমরা যে পরিস্থিতিতে পড়ছিল আসা কঠিন, যাই হোক তোমরা বেঁচে আসছো। এভাবেই আস্তে আস্তে আমরা সুস্থ হই, এবং এভাবেই এই ছিল আমার তৃতীয় গল্পটা।
ওকে, সো অনেক ভালো লাগলো এখানে আসার জন্য এবং স্টোরিগুলো বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ।
আরেকটা কথা বলি বুট স্টুডিও সম্পর্কে, আমরা আসলে এই জায়গায় ঢাকাতে হোস্টেল লাইফ পার করি। হোস্টেল লাইফে আমরা সবাই বৃহস্পতিবার রাত 10টা মানে আমাদের একটা অন্যরকম সময়, সবাই একসাথে মিলে FM শোনা হয়, ওই তারই ধারাবাহিকতা এখানে আসা
খুব ভালো লাগলো শুনে। তার মানে হোস্টেলে থাকা হয় তাই তো, ফ্রেন্ডদের সাথে একসাথে হয়ে রেডিও শোনা হয়,
মিস নাই প্রত্যেক সপ্তাহে।
বাহ, কথাগুলো শুনে তো আমাদের আরো অনেক ভালো লাগছে, কারণ আমরা আসলে যাদের জন্য মূলত অনুষ্ঠান করি তারা হচ্ছে এই বন্ধুগুলো, যারা আসলে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে FM রেডিওকে বেছে নেয়। সো তুমি এবং তোমার যে সমস্ত বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনে, সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। কথা হলো আমাদের দ্বিতীয় অতিথির সাথে, এবং এরই সাথে আমার বেশ কিছু কমেন্ট জমে গেছে, আমরা একটু কমেন্টগুলো দেখে নিই তারপর আমরা আসছি। আমাদের সাথে জয়েন করেছে মাহবুব, বলছে উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাকেশ যুক্ত হয়েছেন আমাদের সাথে কলকাতা থেকে, তিনি বলছেন আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ রাকেশ ভাই। এদিকে জয়েন করেছেন জুই আমাদের সাথে, হাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিনথিয়া বলছেন খুব ভালো লাগে তোমার অনুষ্ঠান, অনেক অনেক ধন্যবাদ। লায়লা বলছেন আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলে শুনছি ভূত স্টুডিও, অনেক ধন্যবাদ। মধুমিতা তিনিও যুক্ত হয়েছেন আমাদের সাথে, সাইদা রয়েছেন আমাদের সাথে, যুক্ত রয়েছেন সুলাইমান কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে, তিনি বলছেন আমি এবং আমার ছোট ভাই শুনছি ভূত স্টুডিও, ভালো লাগছে। আমাদের সাথে রাজীব যুক্ত হয়েছেন কুমিল্লা দাউদকান্দি থেকে, হাই দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াফি বলছে উদয় ভাই আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা, আমি ঢাকা শ্যামলী থেকে নিয়মিত অনুষ্ঠানটা শুনি, অনেক অনেক ধন্যবাদ। এদিকে এস এম শিমুল তিনি চট্টগ্রামের বন্ধু, তিনি বলছেন আমার ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানটা দেখতেও পাই, অনেক ভালো লাগছে কথাটা শুনে। আমাদের সাথে জয়েন করেছেন আরিফুল ইসলাম গাজীপুর থেকে, বলছে সুধা ভাই, আমার কাছে বেশ কিছু স্টোরি আছে, আমি এবং আমার মা দুজনেই স্টোরি বলতে চাই, কারণ আমার মায়ের কাছে অনেকগুলো ঘটনা রয়েছে। ডেফিনেটলি আপনারা যে কারো একজনে হয় আপনি, অথবা আপনার মায়ের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করুন, আমাদের টিম মেম্বাররা যখন ফোন করবে স্টোরি শোনার জন্য তখন বলবেন যে আমার এবং আমার মা দুজনের স্টোরি আছে, আমরা দুজনেই আসতে চাই, ডেফিনেটলি আপনাদের দুজনকে নিয়েই আমাদের অনুষ্ঠান হবে, কোনো সমস্যা নেই। আমরা তো চাই পরিবারের বাবা মা ভাই বোন যার যার কাছে স্টোরি আছে সেগুলো সবাই এসে বলুক। আমরা তো ভূত স্টুডিওটাকে একটু ডিফারেন্ট ওয়েতেও দেখতে চাই যে হ্যাঁ, এটা একটা পারিবারিক অনুষ্ঠান, পরিবারের সবাই মিলে, যেমন আমার বন্ধুটা বলল যে ওরা বন্ধুরা একসাথে মিলে শোনে। তো মাদ্রাসার এরকম অনেক বন্ধুকে আমরা পেয়েছি যে তারা কিন্তু একসাথে এসেছে, হয়তো একই মাদ্রাসার তিন বন্ধু তারা রেজিস্ট্রেশন করেছে, কারণ তিনজনের কাছেই বেশ কিছু ঘটনা ছিল, কেউ কেউ ঘটনা কালেক্ট করেছে, দেখা গেলে পুরো এপিসোডটা একটা মাদ্রাসার বন্ধুদের নিয়ে হয়েছে, কারণ ওই মাদ্রাসারই সব বন্ধুরা রেজিস্ট্রেশন করেছে। এবং আমরা যখন কথাগুলো শুনলাম, ও বললো যে আমার আরেকটা ফ্রেন্ড আছে, তার কাছেও পাঁচটা স্টোরি আছে, আরেকটা ফ্রেন্ড আছে, তার কাছেও ছয়টা স্টোরি আছে। তো এরকম করে আমরা কিন্তু এক মাদ্রাসা থেকে তিনজন চারজন ফ্রেন্ডকেও পেয়েছি, এবং এরকম এপিসোডও কিন্তু জাগো এফএম এ হয়েছে। আমরা এখানে মা মেয়েকে নিয়ে এসেছি, যে মায়ের কাছে হয়তো দশটা স্টোরি ছিল, মেয়ের কাছে পাঁচটা স্টোরি ছিল, এবং তারা দুজনেই কিন্তু স্টোরি বলেছে। তো এরকম এপিসোডগুলোও কিন্তু আমাদের ভালো লাগে, যেখানে আপনারা পরিবার বা বন্ধু বান্ধব একসাথে হয়ে রেজিস্ট্রেশন করেন। সো রেজিস্ট্রেশন করার নিয়মটা আমি আবারও বলছি, আপনার কাছে থাকা মোবাইলের মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস দিয়ে লিখবেন নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস দিয়ে নিজের প্রফেশন, লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 2669 নাম্বারে। আমাদের যারা ভূত স্টুডিও টিম মেম্বার তারা আপনার নাম্বারে ফোন করবে, ফোন করে স্টোরিগুলো প্রথমে শুনবে, শোনার পরে যদি মনে হয় হ্যাঁ এটা প্রচারযোগ্য, নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কখন আপনি আসবেন জাগো এফএম স্টুডিওতে স্টুডিও এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। ঠিক আছে, সো আমরা এখন ছোট্ট বিরতিতে চলে যাব, বিরতির পর যখন ব্যাক করব তখন কিন্তু আমরা আরো কিছু ভৌতিক ঘটনা আপনাকে শোনানোর চেষ্টা করব। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল চরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল চরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bachai kora alu shathe spicy seasoning er twist elo gran potata.
Guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
আপনারা শুনছেন জাগো এফএম 94.4, আমি উদয় আছি আপনাদের সাথে। বিরতির পর যখন ফিরে এলাম তখন কিন্তু সঙ্গে আমার সাথে আরও একজন গেস্ট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আমরা এখন তার সাথে পরিচিত হব এবং তার কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা শুনবো। কি নাম ভাই আপনার?
আমার নাম মোহাম্মদ আলী হাসান তাজি।
আলী হাসান, কি করেন আপনি?
আমি মাদ্রাসায় পড়াশোনা করছি।
কিসে পড়ছেন?
মাদ্রাসা ফার্স্ট ইয়ার।
আমাদের এই এপিসোডগুলো কিন্তু মাদ্রাসার প্রচুর বন্ধুরা দেখেন এবং সেখান থেকে প্রচুর রেজিস্ট্রেশন হয়, এবং আমাকে আমার টিমের যে বন্ধুরা তারা জানিয়েছে যে আমাদের এই রেজিস্ট্রেশনের একটা বিশাল অংশ জুড়ে মাদ্রাসার বন্ধুরা থাকেন। সো আমার খুব ভালো লাগে যে আমরা জানি যে বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন ছোট ছোট বন্ধুরা রয়েছে, তাদের সাথে যারা পড়াশোনা করছেন বিভিন্ন বয়সের, তারা কিন্তু রেডিওটা শোনেন এবং বাংলাদেশের এফএম রেডিওতে তারা রাতভর চমৎকারভাবে আসলে আমাদের সাথে কানেক্টেড থাকেন, এবং এই সংখ্যাটা কিন্তু কম নয়। এবং আমি প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। তোমরা তোমাদের দোয়াতে আমাকে এবং জাগো এফএমকে রেখো, আমরা যেন আরো ভালোভাবে অনুষ্ঠান করতে পারি। তো আমরা আজকে বেশ কিছু ঘটনা শুনব বলেই এই বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি। তো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ঘটনা শুনতে চাই, বলুন।
তো ধৈ ভাই, আমার প্রথম ঘটনা ঘটেছিল আমার গ্রামেই। তো আমি প্রথমে আমার তিনজন বন্ধুর পরিচয় করে দিতে চাই, কারণ এই ঘটনার সঙ্গে তারা যুক্ত আছেন। তো আমি তখন নারায়ণগঞ্জ এক মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো ওই মাদ্রাসার তিনজন ফ্রেন্ড, একজনের নাম আবুল হাসান এবং আরেকজনের নাম মোহাম্মদ আরাফ। তো আবুল হাসান এবং আরাফ একদিন তারা আমাকে বলতেছে যে আমি তোমাদের বাড়িতে কিশোরগঞ্জ ঘুরতে যাব। তো আমি তাদের দুজনকে মানা করিনি এবং আমার সঙ্গে তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। তো সেখানে আমরা দুই তিন দিন থাকি আমাদের বাড়িতে। একদিন আমাদের এলাকার পাশের এলাকায় মাহফিল। তো আমাদের এলাকার পাশের এলাকায় যেহেতু মাহফিল,
তো আবুল হাসান বলতেছে, চলো আমরা আজকে মাহফিল শুনে আসি। তো আমরা মাগরিবের নামাজের পর মাহফিলের জন্য রওনা হলাম। তো আমাদের পাশের গ্রামের মাহফিল যেহেতু বেশি দূরে না, মিনিমাম আধ ঘন্টার রাস্তা, তো আমরা চলে গেলাম মাহফিলে। আমাদের মাহফিল সুন্দরভাবে শেষ হলো। তো মাহফিল শেষ হলো প্রায় 2টা থেকে 2:30 নাগাদ। তো তখন ধরেন 2টা বাজে। তো আমরা ভাবলাম যদি আমরা, যেহেতু 2টা বাজে, যদি আমরা মেন রোড দিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আরেকটা রাস্তা আছে আমাদের বাড়িতে যাওয়ার, যেটা আর কি আপনার এমনিতে রাস্তাটা ভালোই কিন্তু যাওয়ার পথে ছোট্ট একটা জঙ্গল পড়ে। তো আবুল হাসান এবং আরাফের এই জঙ্গল সম্পর্কে কোনো ধারণা নেই। তো আমি তো জানি এই জঙ্গলে ইতিপূর্বে অনেকেই অনেক কিছু দেখেছে এরকম ভূতের। তো তারা যেহেতু বলতেছে একটু দ্রুত যাইতে হবে, তো আমি ভাবলাম যেহেতু আমরা 3জন হাফেজ, কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, আমরা এটা মানিয়ে নিতে পারবো। তো এটা ভেবে আমরা ওই মাটির রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম আমাদের বাড়ির দিকে। তো হাঁটতে হাঁটতে প্রায় ওই জঙ্গলের কাছাকাছি আমরা চলে আসছি। জঙ্গলের কাছাকাছি যখন আসলাম, তখন জঙ্গল আসার কিছুক্ষণ পূর্বেও আমাদের সঙ্গে কিছু লোক ছিল যারা মাহফিল শুনে শেষ করেছে এবং ওই দিকেই তাদের বাড়ি। তো আমাদের সাথে কিছু লোক ছিল, কিন্তু জঙ্গলের কাছাকাছি আসার একটু পূর্বে, মানে কিছুক্ষণ পূর্বেই আমরা খেয়াল করতে পারলাম যে আমাদের সাথে আর কেউ নেই। আমরা ওই রুটে আমরা 3জন বন্ধুই আছি, আর কেউ নেই। তো তারা 2জন তো একদম নিশ্চিন্তে আছে, কোনো ভয় বা কোনো কিছু তারা এইসব মানে তারা ভাবেও নেই যে এরকম একটা কিছু ঘটতে পারে। কিন্তু আমি তো জানি এই জঙ্গলে কিছু একটা হতে পারে। তো এটা ভেবেও আমি সামনের দিকে আগাইলাম। যখন আমি জঙ্গলের কাছাকাছি আসলাম, একদম জঙ্গলের কাছাকাছি, এই ধরেন 100 ফিট ব্যাগে আছি আমরা, 100 ফিট সামনেই জঙ্গল। তো ঠিক এই সময় আমরা যা দেখতে পারলাম যে আমাদের সামনে একটা শিয়ালের মতো, মানে ধরেন আকৃতিটা শিয়ালের মতো কিন্তু তার লম্বা, সে একটু লম্বা ছিল এবং একটু উঁচু ছিল, মোটামুটি অনেকটাই, যেরকম একটা শিয়াল এতটা বড় হয় না স্বাভাবিকভাবে। তো এরকম একটা শিয়াল আমাদের ডান পাশ থেকে দৌড় দিয়ে বাম পাশে চলে গেল। তো আমরা, আমাদের বড় কোনো টর্চ ছিল না, আমাদের শুধু মোবাইলে লাইট ছিল। তো মোবাইলে লাইট ধরে দেখলাম যে যখন বাম পাশে শিয়ালটা গেল, বাম পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা উধাও হয়ে গেল, মানে হাওয়াই একদম মিশে গেল। যেরকম আমাদের স্বাভাবিকভাবে রান্নাঘরে যেরকম ধোঁয়া উঠে, এরকম যেন একটা ধোঁয়া আর কি ভেসে গেল। তো এটা দেখার সঙ্গে সঙ্গে আরাফ এবং আবুল হাসান খুব ভয় পায়, কারণ তারা শহরের ছেলে, এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি তারা ইতিপূর্বে কোনোদিন হয়নি। তো আমি বেশি ভয় পাই নাই, কিন্তু তারপরেও তো একটা ভয় ভিতরে কাজ করতেছে, কারণ সামনে একটা জঙ্গল এরকম ভয়ঙ্কর, যখন এটা মাথার ভিতরে থাকে তখন অবশ্যই আমরা ভয় পাবো, এটাই স্বাভাবিক। তো ভয় কাজ করতেছিল ভিতরে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ভাই, তখন ছিল শীতের দিন। তো শীতের দিন ঠান্ডা আবহাওয়া, খুব ঠান্ডা লাগছিল, ঠান্ডা বাতাস আসতেছিল। যখন আমরা জঙ্গলের কাছাকাছি একদম জঙ্গলে প্রবেশ করব, মানে বাম পাশে বাঁশের ঝাড়, ডান পাশেও বাঁশের ঝাড়, তো যখন আমরা বাঁশের ঝাড় অতিক্রম করে জঙ্গলের ভিতরে প্রবেশ করব, ঠিক এই সময় আমাদের শরীরে একটা গরম বাতাস, মানে গরম বাতাস আমাদের শরীরে লাগলো। স্বাভাবিকভাবে শীতের দিন এরকম গরম বাতাস আসার কোনো মানে পরিকল্পনা ছিল না, এরকম আসার কোনো কথাই না, যেহেতু শীতের দিন। তো শীতের দিনে গরম বাতাস কোথায় থেকে আসবে, ঠান্ডা বাতাস লাগতেছিল, হঠাৎ গরম বাতাস, মোটামুটি অনেকটাই গরম। তো আমরা অনেক ভয় পাইতেছিলাম। তো যখন জঙ্গলের মাঝামাঝি গেলাম আমরা, জঙ্গলটা মোটামুটি অনেকটাই বড় ছিল, ধরেন 5 মিনিটের রাস্তা জঙ্গল এতটুক বড় ছিল। তারপর জঙ্গল পার হওয়ার পর আরও ধরেন 5 থেকে 6 মিনিট আমাদের বাড়িতে যাইতে এরকম সময় লাগে। তো আমরা যখন জঙ্গলের মাঝামাঝি আসলাম, ঠিক এই সময় আমরা দেখতে পারলাম যে হঠাৎ আমাদের সামনে ডান পাশে একটা বাজার ছিল এবং বাম পাশে একটা বাঁশের ঝাড় ছিল। হঠাৎ একটা বাতাস আসলো, ডান দিক থেকেও বাতাস আসলো, বাম দিক থেকেও বাতাস আসলো, আসার কারণে বাঁশঝাড়গুলো কি হলো, রাস্তার মধ্যে পড়ে গেল। ডান পাশের বাস জারগুলো রাস্তাতে পড়ে গেল, বাম পাশের বাস জারগুলো রাস্তার মধ্যে এরকম ভাবে শুয়ে গেল। তো আমাদের সামনে আগানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, একদম রাস্তা আটকে গেল, রাস্তা বরট হয়ে লইল, আমরা সামনে আগাইতে পারতেছিলাম না। তো আমরা ব্রেগে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, আমরা জঙ্গলে মাঝামাঝি আছি, তো যদি ব্রেগে যাই তাহলে অনেকটা পথ ঘুরায় আবার ওই মাহফিল থেকে আবার আমাদের মেন রুট দিয়ে যাইতে হবে, তো অনেক সময় প্রয়োজন। তো আমরা যেহেতু সবাই হাফেজ সাহেব ছিলাম, তো আমরা দুরুদ শরীফ, সূরা ইয়াসিন এরকম আয়াতুল কুরসি আমরা পাঠ করতে থাকলাম। তো পাঁচ মিনিট বা চার মিনিট পরে আমরা দেখতে পারলাম যে বাসজারগুলো আবার সোজা হয়ে গেল আবার আগের মতো, কিন্তু ওই যে আমাদের যে শরীরে গরম বাতাসটা আসতেছিল এটা এখনো বন্ধ হয় নাই, আমাদের শরীরে ওই গরম বাতাসগুলো এখনো লাগতেছে। তো আমরা যখন বাসের জারগুলো অতিক্রম করে সামনে আগাইলাম, ঠিক এই সময় পিছনের দিকে একটা আওয়াজ হলো, ধরেন কোনো ডাল বা কিছু একটা ভেঙে আর কি পড়ে গেল, এরকম একটা আওয়াজ হলো। তো আমরা পিছনের দিকে তাকায় দেখলাম কিছুই নাই, একদম ফাঁকা, মানে কিছু রাস্তার মধ্যে পড়েছে বা সাইডে কিছু পড়েছে এরকম কিছুই দেখা গেল না। তো আমরা বুঝতে আর বাকি না, এখানে অনেক কিছুই হতে পারে, তো এটা ভেবে আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করছিলাম। যখন আমরা দুই চার পা আগাইছি ঠিক এই সময় পিছনের দিকে আরেকটা আওয়াজ হলো। তো আমরা দ্বিতীয় আওয়াজটা শুনে সবাই পিছনের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখতে পেলাম যে বাসের জারগুলো আবার আগের মতো এরকম পড়ে গেছে, ডানের বাস জারগুলো পড়ে গেছে, বামের বাস জারগুলো রাস্তার মধ্যে পড়ে আমাদের রাস্তা আটকে দিয়েছে। তো আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকায় আবার হাঁটা শুরু করলাম। তো আবার যখন দুই তিন পা সামনে আগাইলাম, হঠাৎ আমাদের সামনে যা মানে দেখতে পেলাম যে যেহেতু শীতের দিন ছিল, খুব কুয়াশা ছিল, আবার লাইট এত পাওয়ারও ছিল না, তো যখন একটু সামনে আগাইলাম তখন কুয়াশার মধ্যে কি যেন একটা দেখা যাইতেছে। তো আরেকটু আগাইলাম, আগায় দেখতে পারলাম একটা বড় অনেক উঁচু একটা অবয়ব, আমাদের ওই জঙ্গলের পাশে সুপারি গাছ ছিল, স্বাভাবিকভাবে সুপারি গাছগুলো অনেক বড় হয়, তো ওই অবয়বটা এতই বড় ছিল যে সে সুপারি গাছের উপরে হাত রেখে মানে আরামসে দাঁড়িয়ে আছে, সে সুপারি গাছের দিকে হাত রেখে এইভাবে আর কি দাঁড়ায় আছে। তো সেইভাবে দাঁড়ায় থাকার কারণে আমরা আর কি একটু অনেক মানে অনেক বলতে আর কি প্রচুর ভয় পাই, তো তারা দুজন একটু বেশি ভয় পায়। আমি একটু মানে যেহেতু আমি গ্রামের ছেলে, ইতিপূর্বে আমি এরকম অনেক ঘটনা শুনেছি বা আমার সাথেও হালকা পাতলা অনেক কিছু হয়েছে, তো এইসব আমি বেশি পাত্তা দিলাম না। তো আমাদের পিছনের দিকে ওই বাজারগুলো পড়ে আছে, বাকি আমাদের সামনে ওই অবয়ব আছে, বুঝতেই পারছেন সিচুয়েশনটা কিরকম, সামনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এবং পিছনে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো মাঝামাঝি জায়গা আছে, প্রায় ধরেন 10-15 হাত এরকম জায়গা, সামনে অবয়ব, পিছনে বাসের জার। তো এই পরিস্থিতিতে আমরা খুব ভয় পাই, খুব ভয় পাই। তো এক পর্যায়ে আমরা বাম পাশে গিয়ে দাঁড়াই, তো হঠাৎ বাম পাশ থেকে একটা আওয়াজ আসতেছিল, মানে কিছু একটা লোড ছিল, নড়াচড়া করছিল বাম পাশে। বাম পাশে ছিল দুইটা কবর, আপনারা তো অবশ্যই জানেন গ্রাম অঞ্চলে কবরগুলো একসাথে হয় না, এখন অবশ্যই একটু মানে উন্নত হয়েছে এলাকাগুলো, এক এক জায়গায় এক একটা কবর, পারিবারিক মানে এক একটা কবর এক এক জায়গায়, যেখানে দেওয়া যায় এইভাবে কবর দিত আগে। তো এরকমটা দুইটা কবর ছিল বাম পাশে, কবরগুলো একটু দূরে ছিল এবং রাস্তার পাশে একটা জাপ ছিল, মানে ওই যে লতা পাতার জাপ এইসব একটা জাপ ছিল, মোটামুটি জাপটা একটু বড়। তো এর ভিতরে কি একটা নড়াচড়া করছে আমরা স্পষ্ট দেখতে পারতেছিলাম না। তো আমরা অনেকক্ষণ ওই জাপের দিকে লাইট ধরে দাঁড়িয়ে আছি, মানে কি আছে ভিতরে দেখার জন্য। হঠাৎ দেখতে পারলাম ভিতর থেকে মানে একটা হাত একদম স্পিডে, একদম স্পিড দ্রুত হাতটা বেরিয়ে আসলো এবং আবুল হাসানের পায়ে ধরলো। হাতের আকৃতিটা ছিল খুব ভয়ঙ্কর, তার হাতের লোম বা হাতের মধ্যে চামড়া বা গোস্ত কিছুই ছিল না, একদম শুধু হাড্ডি ছিল, কিন্তু হাড্ডির মধ্যে নখগুলো খুব বড় বড় ছিল, হাড্ডির মধ্যে নখগুলো আর কি বাইজে আছে, নখগুলো বেশ বড় বড়। তো এইভাবে একটা হাত ধরলো, হাতটা অনেক বড় ছিল, আমরা রাস্তার মাঝামাঝি ছিলাম, তো তো সাইড থেকে মাঝামাঝি আসলো, মোটামুটি হাতটা অনেক বড় ছিল। তো আবুল হাসান ভাইয়ের যখন মানে তার পায়ে ধরলো, এই এটা দেখার সঙ্গে সঙ্গে আরাফ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার সাথে সাথে আমি যা দেখতে পেলাম পিছনের দিকে তাকিয়ে, যে ওই বাসজারগুলো যে পড়ে আছিল ওই বাসজারগুলো সোজা হয়ে গেছে, এবং সামনে যে অবয়বটা ছিল সেটা উধাও, এবং যে একটা গরম বাতাস আসতেছিল এর পূর্বে এই বাতাসটাও নাই, মানে পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আবুল হাসান ভাইকে পা ধরে রাখছে, তো আবুল হাসান ভাই যতই চেষ্টা করতেছে ছুটার জন্য কিন্তু ছুটতে পারতেছে না, সে অনেক শক্ত করে ধরছে, হাতগুলো একদম চিকন ছিল, হাড্ডি ছিল শুধু, গোস্ত বা চামড়া লোম কিছুই ছিল না হাতের মধ্যে। তো ওই ভিতর থেকে যে হাড়টা আসছিল ওইটা আবুল হাসান ভাইকে হঠাৎ টান দিয়ে ফেলে দিল, তো আবুল হাসান ভাই মাটিতে পড়ে গেল, আর স্লো মোশনে মানে আস্তে আস্তে টান দিয়ে আবুল হাসান ভাইকে ভিতরের দিকে নিয়ে যেতেছে। তো ওইটা দেখে আমি সাথে সাথে মানে দাঁড়ায় থাকবো এটা আমার মানে মাথায় ছিল না, মানে কি কি করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক এই সময় আমি দৌড় দিলাম, ভাবলাম যদি বাড়িতে যাই তাহলে কোনো সাহায্য পেতে পারি, তো এটা ভেবে আমি আর কি আমার বাড়ির দিকে দৌড় দিলাম, এক দৌড় দিয়ে মানে দৌড়ায় আমি বাড়িতে চলে যাই। তো আমার বাড়ি ছিল টিনের, এখনো টিনের বাড়ি, তো দরজাগুলো টিনের ছিল, তো টিনের দরজার মধ্যে আমি এইভাবে জোরে থাপা দিয়ে জোরে নক করে আমি আর কি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাই। তো এদিক দিয়ে জঙ্গলের মধ্যে কি হইতেছে এখন ওইটা কিন্তু আমি জানি না, আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। তো তারপর যা আম্মুর বক্তব্য অনুযায়ী আমি পরেরটা শুনছি, তো আম্মুর বক্তব্য ছিল এরকম যে আম্মু বের হয়ে দেখলো আমি পড়ে আছি ঘরের সামনে, তো আম্মু আমাকে বলল যে কি হয়েছে, আমাকে পানি টানি দিয়ে আর কি আমার হুশ ফিরলো, আমার জ্ঞান ফিরলো। তো আম্মু জিজ্ঞাসা করলো মা ফিরে গিয়েছিলি, কি হয়েছে সেখানে, তারা দুজন কোথায়। তো আমার যখন ওই পরিস্থিতির কথা, ওই যে বিষয়টা হলো, ওই যে ঘটনাটা ঘটলো ওইটার কথা যখন মনে হলো সাথে সাথে আমি আবার অজ্ঞান হয়ে যাই। তারপর আমার পাশে আমার একজন দাদা আছে, তো পাড়া প্রতিবেশী একজন দাদা, সে বড় কবিরাজ না কিন্তু যার ফুক দেয় আর কি, তো তার কাছে আম্মু আম্মুর বক্তব্য অনুযায়ী আমি যা বুঝলাম আম্মু তার কাছে নিয়ে গেল, আব্বুর সঙ্গে ছিল, তো উনি যার ফুক আমাকে পানি দিয়ে আবার জ্ঞান ফিরালো, যার ফুক দিল। দেওয়ার পর এরকম মানে আমি দৌড়ে আসলাম পড়েছিলাম কতক্ষণ, তারপর আবার যার ফুক দিল, দুইবার অজ্ঞান হয়ে গেলাম, এই সব কিছু মিলিয়ে ধরেন প্রায় এক ঘন্টার মতো সময় পার হয়ে গেল। তো সাড়ে তিনটা থেকে চারটার কাছাকাছি বাজে, ঠিক এই সময় মানে আমি সবকিছু বললাম যে আম্মু এরকম এরকম ঘটনা ঘটছে, তখন আর কি আমার কাছে একটু স্বাভাবিক মনে হলো সবকিছু। তো আমি আম্মুর কাছে সব খুলে না বলতে পারলো এতটুকু বললাম যে আম্মু একটু সমস্যা হয়েছে, তুমি আব্বুকে নিয়ে কাকুকে নিয়ে তাড়াতাড়ি ওই জঙ্গলে যাও, কোনো একটা সমস্যা আছে। তো জঙ্গলে কি হয়েছে সেটা আমিও জানি না, এটা আমার আম্মুর বক্তব্য অনুযায়ী যা বুঝলাম আব্বু আম্মু আমার জ্যাডা কাকু সবাইকে নিয়ে ওই জঙ্গলে গেল। যাওয়ার পর তারা দেখলো যে আরাফ যে ছিল আরাফ সেই অজ্ঞান অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে, আর আবুল হাসান ওই যে জাপের পিছনে একটু পিছনে যে একটা কবর ছিল দুইটা, ওই কবরের পাশে পড়ে আছে। আবুল হাসান অজ্ঞান অবস্থায় না, সেন্স আছে কিন্তু তার শরীরে বেশ কিছু আর কি খামসির আর কি অনেক টর্চার করেছে, তো এরকম অনেকগুলো চিহ্ন রয়েছে, তার দুই হাতে এইভাবে মানে অনেকগুলো খামসি দিয়েছে, আবার তার শরীরে আবার তার দুই গালের মধ্যে প্রচুর পরিমাণ আর কি আপনার খামসি, এরকম অনেক টর্চারের চিহ্ন আর কি, অনেক রক্তাক্ত অনেক রক্ত বেরিয়েছে তার শরীর থেকে, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আকুতি মিনতি করতেছে। তো এই সময় আমার আব্বু আম্মু আবার কাকু জ্যাডা তারা দুজনকে নিয়ে হাসপাতাল গেল, ওই রাত্রে রাত্রেই ফজরের সময় হাসপাতাল নিয়ে গেল। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরাফ পরের দিনেই জোহরের দিকেই তার জ্ঞান ফিরলো, তো সে তার প্রচুর পরিমাণ জ্বর আসলো এবং সে প্রচুর পরিমাণ আর কি কাহিল, অনেক ক্লান্ত। তারপর আমারও অনেক জ্বর আসছিল কিন্তু আমি আর কি আমাকে হাসপাতাল ভর্তি করা হয়নি, আমি বাড়িতেই ছিলাম। তো প্রায় আমি পাঁচ দিনের মতো ওই যে দাদা আমাকে ঝাড়ফুঁক দিছে চার দিনের মতো আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তারপর আমি আর কি আবার সেরে উঠলাম। তো আরাফ যে ছিল সেও প্রায় এক সপ্তাহের মতো আপনার অসুস্থ ছিল, তারপর আবার সুস্থ হয়ে গেল। কিন্তু আমার যে বন্ধু আবুল হাসান ছিল যাকে এভাবে রক্তাক্ত করা হয়েছে, সে প্রায় ১৫ দিনের মতো অসুস্থ ছিল, তার যে খামসির দাগগুলো ছিল টর্চারের যে দাগগুলো ছিল শরীরের মধ্যে, বেশ কিছু টর্চারের দাগ ছিল, ওইগুলোর মধ্যে একদম পচন ধরে গেছে, একদম পচে গেছে জায়গাগুলো। তারপর প্রায় আপনার ২৫ থেকে ২৬ ২৭ দিনের মতো সে বেঁচে ছিল, কিন্তু ভাগ্যক্রমে সে একদিন 25 দিন পর সে মারা যায়, আবুল হাসান। তো মারা যাওয়ার, আবুল হাসান ভাই মারা যাওয়ার ঠিক 3 দিন পর আমি স্বপ্নে দেখলাম, রাত্রে আমি বাড়িতে ঘুমাইতেছিলাম, তখনও আরাফ তার দেশে ফিরে যায় নাই, সে ভয় পাইতেছিল, কারণ ওই যে তার আব্বু আম্মু এই বিষয়টা জানছে, তো এর আব্বু আম্মু সে ভাবতেছে যে যদি বাড়িতে যায় তাহলে হয়তো তার আব্বু আম্মু তাকে অনেক কিছু বলতে পারে, বকা দিতে পারে, মারতেও পারে, কারণ এরকম গ্রামে একা একা যাওয়াটা ঠিক হয় নাই। তার আব্বু আম্মু দিতে চাইছিল না, কিন্তু তারপরে সে জোর করে আসছে আমাদের গ্রামে, তো একজন মারা গেছে সেও মারা যাইতে পারতো, এরকম একটা ঘটনা বুঝেন নাই। তো তার আব্বু আম্মু এরকম হয়তো গালি দিবে বা মারতেও পারে, এই ভয়ে সে এখনো তাদের বাড়িতে যায় না, আমাদের বাড়িতে আছে। তো এতদিন আমাদের বাড়িতে অসুস্থ অবস্থায় ছিল, এইগুলো আর কি, তার আব্বু আম্মু আসছিল, আইসা আবার দেখে গেছে গা, কিন্তু সে বাড়িতে যেতে পারে নাই, কারণ তার আব্বু আম্মু এখানে আসছে তো আমাদের বাড়িতে বকা বা মারধর করতে পারে নাই, কিন্তু বাড়িতে গেলে তো মার দিতে পারে, এটা ভেবে তার আব্বু আম্মুকে সে অনেক কথাবার্তা বলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সে এখন যায় নাই। তো যেদিন আবুল হাসান ভাই মারা গেছে 3 দিন পরে আমি স্বপ্নে দেখলাম যে অবয়বটা আমি জঙ্গলে দেখেছিলাম, ওই যে সুবারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল হাত রেখে, ওই অবয়বটা আমাকে বলতেছে যে আমি তোদের তিনোটাকেই মেরে দিতে পারতাম, তোরা দুজন তো বেঁচে গেলি কিন্তু একটারে মেরে লাইছি। আমরা ওই দিন রাত্রেবেলা তাদের একটা, মানে আমি যা স্বপ্নে দেখে দেখলাম আর কি, যে জিনদের পার্টি ছিল, মানে তারা ওখানে নাচ গান করতেছিল, তো জিন বলতেছিল আমাকে আর কি, সে অবয়বটা আমাকে বলতেছিল যে আমরা সেখানে নাচ গান করতেছিলাম, আমরা সেখানে এনজয় করতেছিলাম, কিন্তু তোরা তিনজন আমাদের আর কি এই আমাদের অনুষ্ঠানটা তোরা একদম নষ্ট করে দিছস, আমাদের এই অনুষ্ঠানের উপর দিয়ে তোরা হাইটে হাইটে আসছস, আমাদের একদম অনুষ্ঠানটা তোরা নষ্ট করে দিছস, এই জন্য তোরা তিনোটাকে মেরে দিতাম, কিন্তু তোদের ভাগ্যবালা যে তোরা দুজন বেঁচে গেছস, আর কোনোদিন যদি এরকমটা হয় তাহলে তোরা তোদের তিনজনকেই বা বাকি যদি আরো কেউ এরকম করে তাহলে সব কটাকে মেরে ফেলবো, এরকম আর কি একটা হুমকি দেয়। তো এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই আমি একদম আর কি ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠার পর আমি আব্বু আম্মু চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বু আম্মু আমার রুমে আসে, আসার পর জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, তো আমি বললাম যে আব্বু এরকম এরকম স্বপ্ন দেখলাম। তারপর আব্বু আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে আমাকে একজন বড় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তো কবিরাজের নাম ছিল মুফতি ওলিউল্লাহ তাজি সাহেব, আমার শায়খ, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো আমার শায়খ আমাকে অনেক জারফুক দেয়, তারপর আমাকে অনেক তাবিজ দেয়, 2-3 তাবিজ দেয় আমাকে, এবং কিছু ওষুধ বা কিছু আমল শিখিয়ে দেয় আমাকে। তো এইভাবে অনেক দিন কাটলো, আমার এরকম স্বপ্ন একদিনও দেখি নাই, কিন্তু হঠাৎ মানে দুই সপ্তাহের মতো কেটে গেল। তারপর হঠাৎ আরেকদিন স্বপ্ন দেখে দেখলাম যে ওই যে অবয়বটা, প্রথম দিন যে স্বপ্ন দেখেছিলাম অবয়বটা, ঠিক ওই অবয়বটাই সেম সিস্টেমই আমার সামনে এসে দাঁড়ায়, বলতেছে যে যতই জারফুক নেস বা যতই তাবিজ নেস, যদি কোনোদিন ওই জঙ্গলে যাস তাহলে অবশ্যই তোকে মেরে ফেলবো, যতই তাবিজ নেস, এরকম আর কি আমাকে হুমকি দেয়। তো ওই স্বপ্ন দেখার পর আমি আর কোনো এরকম বা স্বপ্ন দেখি নাই বা ওই রকম আমার কোনো ঘটনাও ঘটে নাই। তো এটাই ছিল আমার প্রথম স্টোরি। তো ভাই আমার দ্বিতীয় ঘটনায় আমি যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা আমার দাদা এবং দাদার ছোট ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া, তখন ছিল 1992 সাল। তো আমার দাদা এবং দাদার ছোট ভাই, আমার দাদা মারা গেছে কিন্তু আমার দাদার ছোট ভাই এখনো আছে, বৃদ্ধ অবস্থায় আছে আর কি, বিছানায় পড়ে আছে। সবাই আমার দাদার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। তো দাদা আমার দাদার ছোট ভাইয়ের সাথেই এই ঘটনার করছে, এটা আমার দাদার ছোট ভাই আমাকে বলছে। তো ওই সালে 92 সালে তারা ক্ষেতের মধ্যে, মানে ওই যে গ্রামাঞ্চলে ক্ষেতে পানি দেয় ওরকম ডিপ কল, অনেক জায়গায় অনেক নাম বলতে পারে, কিন্তু আমাদের কিশোরগঞ্জের দিকে এটা ডিপ কল বলা হয়, যেটা দিয়ে আর কি ক্ষেতের মধ্যে পানি দেয়, স্টার্ট করার পর মানে পানি উঠে, তো ক্ষেতের সাইড দিয়ে যে হাঁটার জন্য আইল গুলো থাকে এটা অনেকজনে অনেক নাম বলে, কিন্তু আমাদের দিকে আইল বলে। তো আইলের সাইড দিয়ে আর কি পানি যাওয়ার জন্য রাস্তা থাকে, তো ওই দিক দিয়ে পানি যায়। তো আমার দাদা আর আমার দাদার ছোট ভাই তখন আর কি এভাবে ক্ষেতের মধ্যে পানি দিত। তো একদিনের ঘটনা, আমার দাদা এবং দাদার ছোট ভাই পানি দিতেছিল, তারপর আর কি দাদার ছোট ভাই, দাদা দাদার ছোট ভাইকে বলতেছে যে যায়া দেখে আসো দূর থেকে ওই যে ক্ষেতের মধ্যে লাইন ঠিক আছে কিনা, পানি ঠিকঠাক ক্ষেতের মধ্যে পৌঁছাইতেছে কিনা। তখন ছিল জ্বালা ক্ষেতের দিন, মানে ওই যে ধান লাগাই, ধান যখন প্রথম অবস্থায় লাগায় তো এটাকে জ্বালা বা র বলে, র লাগাইছে তো ক্ষেত একদম কাদা অবস্থায় ছিল। অনেক ক্ষেত মাত্র আইল বাইতাছে বা মাত্র এই জ্বালা লাগাইছে অনেকগুলো ক্ষেত, আবার অনেক ক্ষেতের মধ্যে পানি দিতেছে, পরে ক্ষেত ভাঙবো তারপর আবার জ্বালা লাগাইবো, এরকম আর কি বন পুরাটাই এরকম ছিল। তো দাদা দাদার ছোট ভাইকে বলতেছে যে দেখে আসো ওই কর্নারে যে ঠিকঠাক পানি ক্ষেতে যাইতেছে কিনা, সব ঠিক আছে কিনা, আইল ঠিক আছে কিনা। তো ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তখন সময় ছিল প্রায় একটা, মানে রাত্রেবেলা পানি দিত আবার সকালবেলা কৃষকরা খেতে গিয়ে কাজ করত, পানি দেওয়ার নিয়মই ছিল। এখনো গ্রামাঞ্চলে রাত্রেবেলা পানি দেয়, সারা রাত্র মিশিংওয়ালারা পানি দেয়, বাকি দিনের বেলা আপনার কৃষকরা গিয়ে কাজ করে। তো রাত্রে একটা বাজে, এই সময় আমার দাদা এবং দাদার ছোট ভাই, দাদার ছোট ভাইকে বলল যে দেখে আসো। দাদার ছোট ভাই গেল ওই মাথায় একদম কর্নার গেছে, তো দেখা যাইতেছে না কি করতেছে। তো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা থেকে ৪০ মিনিট সময় হয়ে গেছে, দাদার ছোট ভাই এখনো আসতেছে না, দাদার দিকে আসতেছে না। দেখে বা ওই যে ক্ষেতের মধ্যে ঠক সব ঠিকঠাক আছে কিনা এটা দেখে দাদার কাছে আসতেছে না। তো দাদার দাদা ভাবতেছে হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু একটা হয়েছে, আমি গিয়ে দেখে আসি। যখন দাদার ছোট ভাই ওই মাথায় ছিল, মানে ওই কর্নারে ছিল দূরে, তখন দাদা হাঁটা শুরু করলো দাদার ছোট ভাইয়ের কাছে যাবে। যখন ডিপ কলার একটু সামনে গেল, একটু সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের দিক থেকে কেউ যেন কান্না করতেছে, ছোট একটা বাচ্চা, মেয়ে বাচ্চা কান্না করতেছে আর বলতেছে আমাকে বাঁচাও 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 বলে বলতে কান্না করতেছে। ডিপ কলার কিন্তু মোটামুটি একটা আওয়াজ আছে, মোটামুটি অনেকটাই আওয়াজ হয়, যেহেতু মিশিং এর মাধ্যমে এটা চলায় তো তো অনেকটা আওয়াজ আছে। তো বাচ্চাটা মানে এতটাই জোরে কান্না করতেছে যে ডিপ কল চলা সত্ত্বেও মেয়ের কান্নাটা একটু বেশি শোনা যাইতেছে, একটু জোরে কান্না করতেছে। তো একটা শিশু বাচ্চা এত জোরে কান্না করতেছে, তো দাদা পিছনের দিকে দৌড়ায় আসছে, আসছে আসার সঙ্গে সঙ্গে মানে যখন ডিপ কলের কাছে আসলো আয়সা দেখে কিছুই নাই, মানে একদম আবার স্বাভাবিক আছে সবকিছু, ওই বাচ্চাটাও নাই, কোনো কান্নার আওয়াজ নাই, কোনো কিছু নাই, একদম সবকিছু স্বাভাবিক আছে। তো দাদা অনেক সাহসী লোক ছিল, দাদা বুঝতে পারলো এর পূর্বে অনেক কিছু মানে ঘটছে বা স্বাভাবিক কিছু ঘটছে, তো গুরুত্ব দেয় নাই। তো দাদা ভাবলো এরকম হয় প্রায় সময়, এটা এত মানে গুরুত্ব দেওয়ার কিছু না। তো এটা ভাবে দাদা আবার সামনের দিকে আগাইলো, যখন আবার আগের জায়গায় গেল, একটু সামনে আগাইলো, ঠিক এই সময় আবার বাচ্চাটা মানে মাইয়া বাচ্চাটা কান্না করতেছে। তো এখন কান্নাটা আরেকটু মানে আওয়াজ বেশি ছিল, আরেকটু জোরে কান্না করতেছে। তো যখন মাইয়াটা কান্না করতেছে তখন দাদা বুঝতে পারলো যে এটা কি হতে পারে, জিন ভূতের কোনো আসর হতে পারে, এরকমটা দাদা বুঝতে পারছে। তো দাদা আর ব্যাগে আসে নাই, না এসে একদম বনের ওই কর্নারে গেছে। যাওয়ার পর গিয়ে দেখে দাদা ছোট ভাই আর কি ওইখানে আপনার এই যে আয়লটা ছিল পানি যাওয়ার জন্য, যে আয়লটা ছিল ওই আয়ল ভেঙে গেছে, যার কারণে দাদা আয়লটা ঠিক দাদার ছোট ভাই আয়ল ঠিক করতেছে। তো দাদাও গেছে, যাওয়ার পর দুজনে মিলে আয়ল ঠিক করছে। তো ঠিক করার পর আবার ওই ডিপ কলের দিকে আসতেছে দুই ভাই। যখন ডিপ কলের কাছাকাছি আসলো ওই জায়গাটার মধ্যে আসছে, যে জায়গাটার মধ্যে দাদা আগের বার দাঁড়িয়ে কান্না শুনছিল, ঠিক এই জায়গার মধ্যেই দাদা এবং দাদার ছোট ভাই। তো যখন এই জায়গায় আসলো তখন দাদা এবং দাদার ছোট ভাই শুনতে পারলো যে একটা মাইয়া না, মানে একজন কান্না করলে যেরকম আওয়াজ এরকম না, ধরেন চার পাঁচ জন বা ছয় সাত জন আট নয় জন এরকম বাচ্চারা যখন একসঙ্গে কান্না করে তখন কিন্তু কান্নার একটু ভাজ বা কান্নার স্টাইলগুলো একটু অন্যরকম হয়, তো একটু অন্যরকম শোনা যাচ্ছিল, যেরকম মানে অনেকগুলো বাচ্চা, প্রায় অনেকগুলো বাচ্চা কান্না করতেছে। তো দাদা ছোট ভাই ভয় পায়, দাদাও মোটামুটি ভয় পায়, যেহেতু সাহসী ছিল তো এটাকে তারা বেশি পাত্তা দেয় না। যখন ডিপকলের কাছাকাছি আসলো দুই ভাইয়ে, তো শুনতে পারলো মানে আবার ওই যে আগের মতো স্বাভাবিক, কোনো বাচ্চার কান্নার আওয়াজ নেই, অনেকগুলো বাচ্চা কান্না করতেছিল কিন্তু কাছে আসার পর দেখতে পেলো কেউই নেই, মানে একদম স্বাভাবিক আগের মতোই ডিপ কল চলতেছে। দাদা বুঝতে পারলো যে এখানে কিছু হতে পারে, তো এটা ভেবে দাদা ভাবতেছে যে আজকের মতো চলে যাই, আজকে আর পানি দিতে হবে না। তো এটা ভাইবা দাদা এবং দাদার ছোট ভাই ডিপ কল বন্ধ করে দিছে। তো যেহেতু ওখানে পানি দিত, এই জন্য দাদা আর কি একটা টুবলা, যেটাকে বলে তখন তো আর ব্যাগ বা এরকম আধুনিক যুগ ছিল না 92 সালে, একটা লুঙ্গির ভিতরে আরো 4-5টা লুঙ্গি ভরে একটা টুবলা বানাইছিল, বনে নিয়ে আসতো খেতে। তো আপনার ওই যে যদি ভিজে যায় তাহলে আর কি চেঞ্জ করবে, যেহেতু পানির কাজ করে ভিজে যাইতে পারে, এটাই স্বাভাবিক। তো ওই টুবলাটা দাদা নিল, ডিপ কল বন্ধ করে দিছে। তখন দাদার কাছে একটা লাঠি ছিল, কারণ গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণ শেয়াল থাকে, তো শেয়ালগুলো তাড়ানোর জন্য বা যদি আক্রমণ করে বসে তাড়ানোর জন্য একটা লাঠি সবসময় দাদার সঙ্গে রাখতো। তো দাদা এবং দাদার ছোট ভাই হাঁটতেছে, দাদার ছোট ভাই আগে দিছে এবং দাদা পিছনে। তো ডিপ কল থেকে আমাদের বাড়ি ছিল আপনার প্রায় 15 থেকে 16-17 মিনিটের মতো সময় লাগে ওই ডিপ কল থেকে আমাদের বাড়িতে। তো ওই ডিপ কল থেকে আমাদের বাড়িতে মাত্র 15 মিনিট সময়। তো ওই জায়গার মধ্যে দাদা খেয়াল করলো যে প্রায় 40 থেকে 45 মিনিট তার হাঁটছে। যেহেতু তাদের সাথে কোনো ঘড়ি বা কোনো মোবাইল ছিল না, কিন্তু তারা ঘড়ি ছাড়াই তারা টাইম অনুভব করার মতো একটা যোগ্যতা ছিল আগের কালের লোকদের। তারা বুঝতে পারতো যে হয়তো এরকম এখন এতটা বাঁচতে পারে, এতটা বাঁচতে পারে, বা আমি হাঁটতেছি এত মিনিট ধরে, এরকম তারা একটা অনুভব করতে পারতো। তো দাদা অনুভব করতে পারছিল যে তারা প্রায় 40 থেকে 45 মিনিট সময় হাঁটছে, কিন্তু দাদা পিছনের দিকে তাকায় দেখে ওই ডিপ কলটা দেখা যাইতেছে, মানে ওই যে ডিপ কলের পাশে যে খেতটা ছিল ওই খেত এখনো পার হইতে পারে নাই 45 মিনিট হেঁটে। ওই জায়গার মধ্যে 15 মিনিট হাঁটলে আমাদের বাড়িতে চলে আসার কথা, কিন্তু ওই জায়গায় আমার দাদা 45 মিনিট হাঁটার পরেও ঠিক ওই জায়গায় দাঁড়ায় আছে, হাঁটা তাদের আর কি একদম আগাইতেই পারতেছে না, এরকম একটা পরিস্থিতি। তো দাদা খুব সাহসী ছিল, এই জন্য দাদা আর কি চিৎকার দিয়ে বললো যে সাহস থাকলে সামনে আ, পিছন থেকে কি ভয় দেখাইতেছস, সামনে আ, সামনে আইসা ভয় দেখা, আমার সঙ্গে তোরা লড়, এরকম একটা হুমকি দেয় দাদা। তারপর দাদা এরকম হুমকি দিয়ে সুরা কেরাত পড়তে পড়তে আবার সামনে আগাইতেছে। তারপর দাদা খেয়াল করতে পারলো যে না, আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে, মানে একটু আগাইছে ওই খেত পারে আর একটু সামনে আগাইছে। তো সাইড দিয়ে তো ধান খেত ছিল, মানে মাত্র লাগাইছে ধান খেত, কাদা কাদা ছিল মাটিগুলো, মাটিগুলো কাদা ছিল, ক্ষেতের মধ্যে কাদা ছিল। তো দাদা এবং দাদার ছোট ভাই সামনে দিকে আগাইতেছে, হঠাৎ দাদার ছোট ভাই সামনে, দাদা পিছনে, হঠাৎ দাদার কাদের মধ্যে কি যেন একটা হাত রাখছে, মানে হাতটা খুব ঠান্ডা ছিল, একটু বড় ছিল আকৃতিটা হাতের, দাদার কাদে রাখলো। তো কাদে রাখার সঙ্গে সঙ্গে দাদারকে আর আগাইতে পারতেছে না, স্বাভাবিক হালকা করে কাদে হাত রাখছে, হালকা ভাবে হাত রাখা সত্ত্বেও দাদা সামনে আগাইতে পারতেছে না, যেমন তার পা আটকে গেছে এরকম একটা। তো দাদা এইটা যখন করলো তো ধরে রাখছে আগাইতে পারতেছে না, তখন দাদা তার লাঠিটা সামনে আনছে, মানে কাঁধে ছিল লাঠিটা, এইভাবে আর কি কাঁধে লাঠিটা কাঁধে ছিল, এইভাবে আগাইতেছিল। তো যখন এই এরকম পরিস্থিতির শিকার হলো, তো দাদা লাঠিটা হাতে নিল, নেওয়ার পর সুরা ইয়াসিন এক মুবিন পাঠ করলো, পাঠ করার পর লাঠির মধ্যে ফুঁক দিল, ফুঁক দেওয়ার পর দাদা পিছনের দিকে, মানে পিছনের দিকে পুরাপুরি না তাকাই, পিছনের দিকে আর কি আপনার লাঠিটা পিছনের দিকে এইভাবে একটা বাড়ি মারল, তারপর মানে আনুমানিক একটা বাড়ি দিল। যেহেতু হাত ধরে রাখছে তাহলে তো অবশ্যই ওই অবয়ব বা যেটাই হয় জিন, তো এটা একদম কাছাকাছি আছে, তো এটা অনুভব করে দাদা পিছনের দিকে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মানে দাদা খেয়াল করতে পারলো যে ধরেন পানির মধ্যে বা কাদা মাটির উপরে যদি উপর থেকে কিছু একটা পড়ে তাহলে অবশ্যই একটা আওয়াজ হয়, বাকি আবার আপনার পানিগুলো ছিটকে যে দূরে পড়ে এরকম একটা হয় আর কি। তো দাদা খেয়াল করলো যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম দূরে একটা ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে কাদা মাটির মধ্যে আপনার ওইটা যেটাকে বাড়ি দিছে আর কি, যেটা তার হাতে কাঁধে হাত রাখছিল, ওইটা আপনার দূরে যেয়া পড়ছে, ছিটে যে দূরে পড়ছে, দূরে পড়ার কারণে আপনার অনেকটা খেত আর কি নষ্ট হয়ে গেছে, একদম ছিটকে পড়ছে, তো আওয়াজ হয়েছে, বাকি পানিগুলো ছিটে দূরে গিয়ে পড়ছে। তো এই ঘটনার পর দাদা এবং দাদার ছোট ভাই বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর তো সকালবেলা, যেহেতু রাত্রেবেলা পানি দেওয়া হয়নি,
করতে হবে?
সকালবেলা 7টা-8টার দিকে কৃষকরা উঠে গিয়ে কাজ করবে, পানি দিতে পারলো না, তোরকম কৃষকরা রাগারাগি করবে, এটা ভেবে দাদা আবার ফজরের পরপরই দাদা দাদার ছুটবাই ও খেতে গেল যে এখনই পানি দিয়ে দিব, তারপর যারা কৃষকরা আসবে আইসা কাজ করবে। তো দাদার দাদার ছোট ভাই গেল, যাওয়ার পর দেখতে পেলো ওই যে ক্ষেতটা যে ক্ষেতের মধ্যে গিয়ে পড়ছিল ওই ক্ষেতের মধ্যে প্রায় অনেকটা জায়গা, অনেকটা জায়গা 5-6 ফিট নিয়ে একটা রাউন্ড গোল মানে গোলাকার অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে, মানে ওইখানে ছিটকে এসে পড়ছে, তো অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, বাকি আপনার এই অনেকটা ক্ষেত আর কি নষ্ট হয়ে গেছে। তারপর দাদা এই ক্ষেতের জরিমানা দিছে, যে কৃষক ছিল তাকে অনেক গরিব ছিল তো তাই দাদা ওই জরিমানা দিছে, তারপর আবার ক্ষেত লাগানো হয়েছে। তারপর দাদা প্রায় সময় রাত্রেবেলা এরকম আওয়াজ শুনতে পায়, ঘন বাতাস আসে ওই রকম কান্নার আওয়াজ শুনে, তারপর দাদা আর কি বাদ দিয়ে দিছে রাত্রেবেলা পানি দেওয়া। তারপর ফজরের পরে গিয়ে 1-2 ঘন্টা পানি দেয়, আবার বিকালের দিক দিয়ে পানি দেয়, এরকম ভাবে দাদা আরো অনেক বছর 4-5 বছর কাজ করছে। তারপর আমার দাদা মারা গিয়েছিল। তো এটাই ছিল আমার দ্বিতীয় স্টোরি। তো আমি আমার তৃতীয় ঘটনায় যাই। আমার এই তৃতীয় ঘটনা আমার একজন বন্ধুর কাছ থেকে এক করা। তো আমার বন্ধু আমার বন্ধুর চাচার সঙ্গে এই ঘটনাটা ঘটছে। তো আমার বন্ধু তার চাচা সম্পর্কে আমাকে বলছে। তো আমার বন্ধুর নাম আয়াতুল্লাহ। তো আয়াতুল্লাহর বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে আমি ঘটনাটা শেয়ার করছি। তার দাদার ছোটবেলা থেকেই ঘোড়ার উপর উঠবে, মানে ঘোড়ায় আরোহণ করবে এরকম একটা তার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, যেহেতু গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা, এই জন্য তার স্বপ্ন পূরণ হয়নি। তো একদিনের ঘটনা, তখন তার 45 বছর, তার 3টা বাচ্চা ছিল, মানে তার ছোটবেলা থেকে স্বপ্ন, কিন্তু তার 45 বছর পেরিয়ে গেল আজও পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি। তো খুব আশা ছিল সে আর কি ঘোড়ায় আরোহণ করবে। তো একদিনের ঘটনা, সে রাজমিস্ত্রি কাজ করত, আবার পাশাপাশি কৃষিকাজও করত। কৃষিকাজ তো আপনার সবসময় থাকে না, ক্ষেতের মধ্যে ঘাস বাসে বা কিছু লাগায় এরকম মাঝে মধ্যে কাজ করে, আবার কিছুক্ষণ বসে থাকে, যখন গ্যাপ থাকতো তখন সে রাজমিস্ত্রি কাজ করতে যাইতো এরকম আর কি। তো একদিন সে আর কি কাজ করে আসরের পর দিক দিয়ে বাড়িতে আসলো। যখন আসরের পরে বাড়িতে আসলো, তখন তার স্ত্রী বলতেছে, মানে আয়াতুল্লাহর কাকি তার কাকাকে বলতেছে যে কালকেও খেতে যাও নাই, আজকেও খেতে যাও নাই, দেখে আসো ক্ষেতের কি খবর, কোনো সমস্যা টমস্যা আছে কি না, ক্ষেতটা তো দেখার দরকার। তো এরকম বলার পর আর কি তার কাকু গেল খেতে। মাগরিবের মোটামুটি আছর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টাই। তো তার কাকা গেল, বনে গেল, যাওয়ার পর যে তাদের ক্ষেত ছিল তখনও আবার ওই যে ধান ক্ষেতের দিন ছিল, তো শুধু ধান ক্ষেতের দিনই ছিল না, মানে আপনার মার তো লাগাইতেছিল, এরকম কাদা পুরা বন, সারাটা বন ছিল কাদাই, কাদা ছিল এবং জ্বালা লাগাইতেছিল, তো আপনার পুরাটা বনে আর কি কাদা কাদা ছিল, আবার পানিও ছিল বিলের মধ্যে এরকম আর কি। তো যখন ক্ষেত দেখতে গেল, কিছুক্ষণ ক্ষেত দেখলো, হঠাৎ সে দেখতে পেলো যে হাওর, মানে আমাদের যে বন, ওই যে আয়াতুল্লাহর যে আয়াতুল্লাহদের বাড়ি হইছে মুমিসিং যে ওই যে ক্ষেত, মানে তাদের যে বন ছিল, ওই বনের মাঝখানে আপনার একটা ঘোড়া লাগাম নাই, মানে স্বাভাবিকভাবে ঘোড়া ঘাস খাইতেছে। তো ওই বনটা ছিল এরকম যে মধ্যে বন, চতুর্দিকে বাড়িঘর, মানে মোটামুটি অনেকটাই বড় বন, তো চতুর্দিক দিয়ে বাড়িঘর ছিল, একদম গোলাকার ছিল, মধ্যে বড় একটা বন ছিল আর চতুর্দিক দিয়ে বাড়িঘর, একদিক দিয়ে এক জায়গার নাম, অপর দিক দিয়ে অন্য জায়গার নাম আরেকটা, এরকম আর কি অনেক বড় ছিল বন। তো এই যে বনের মাঝখান জায়গাটার মধ্যে একটা ঘোড়া সে দেখতে পেল। তো সে ভাবতেছে 45 বছর পেরিয়ে গেছে, আজ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হয় নাই, আর এই খালি মাঠে মানে খালি বনে একটা ঘোড়া আছে, আমার স্বপ্ন আজকেই পূরণ হবে, এটা ভেবে সে আর কি সামনে আগাইল। তখন বনে আর কি মাগরিবের, যেহেতু মাগরিবের কাছাকাছি কিছু লোক আছে, মানে সারা বনে আর কি হালকা পাতলা দূরে দূরে এক একজন লোক আসছে আর কি, মাঝামাঝি দেখা যায় এক একজন। তো সে হাঁটতে হাঁটতে ওই গুড়ার কাছাকাছি গেল। তো গুড়া যেই ক্ষেতে ঘাস খাইতেছে ওই ক্ষেতটাই পড়া ছিল, মানে শক্ত ছিল, আর বাকি আশেপাশে সব ক্ষেত র লাগানি ছিল, মানে জ্বালা লাগানো ছিল, কাদা ছিল। তো সে ভাবলো যেহেতু দৌড়াইতে পারবো না, দৌড়ানো তো সম্ভব না, যেহেতু কাদা মাটি, এখানে ঘোড়া দৌড়াইতে পারবে, পড়ে যাইবে বা ঠ্যাং ডাইবে যাইবে, এরকম ভয় আছে। তো সে ভাবলো যে যেহেতু ক্ষেতটা মোটামুটি বড় আছে, এই ক্ষেতের মধ্যে আমি ঘোড়াটা আমি চালামো, আমার স্বপ্ন পূরণ করতে হবে। তো এটা ভাবে সে ঘোড়ার উপরে, ঘোড়া যেহেতু লাগাম নাই, ঘোড়ার লাগাম ছিল না, এই জন্য সে উপরে উঠল। উপরে ওইটা যে তার ঘাড়ের মধ্যে যে বড় বড় লোমগুলো ছিল, চুলগুলো, এটার মধ্যে মুটি দিয়ে ধরছে। ধরার পর সে জুড়ে পিছনের দিকে আর কি থাপা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া দৌড় দিল। তার বাড়ি যেই সাইড দিয়ে ছিল, ওই বনের যেই সাইডে তার বাড়ি ছিল, এর অপর সাইডে, মানে বিপরীত সাইডেই দৌড় দিল ঘোড়া ওই দিকে আর কি। তো সে ভাবতেছে ঘোড়া তো দৌড়তেছে, আমারই ভালো, আমার স্বপ্ন পূরণ হইতেছে। কিন্তু এখানে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাইতেছে সেটা সে প্রথমেই খেয়াল করে নাই। আপনার সে ঘোড়ার উপরে আছে, ঘোড়াটা এত স্পিডে চলতেছে, মানে এতটা স্পিডে চলতেছে যে বাতাস একদম শা শা করে তার কানের মধ্যে আর কি বাড়ি খাইতেছে, অনেক জোরে ঘোড়া দৌড়াইতেছে, দ্রুত ঘোড়াটা দৌড়াইতেছে। তো সে ভাবলো যে একটা ঘোড়া এত দ্রুত চলতেছে, এটা কেমনে, আবার আমিও পড়তেছি না, লাগাম ছাড়া ঘোড়া পড়ে যাওয়ার সম্ভাবনা, যদি ঘোড়া রাস্তার মধ্যে চলে তাহলে তো এরকম ভাবে সে যেহেতু দৌড়ায়, দৌড়ানোর একটা মানে সে চলতে গেলে শরীর ঝাঁকি খায়, ঝাঁকি খাওয়ার পরে কারণে লাগাম লাগে, লাগাম ছাড়া সাধারণত ঘোড়া চালানো যায় না। তো ওই ক্ষেত্রে খ্যাত দিয়ে চলতেছে আবার লাগাম ছাড়া দ্রুত চলতেছে ঘোড়াটা, তারপরেও তার চাচা মানে আয়াতুল্লাহর চাচা মাটিতে পড়তেছে না, যেরকম মানে সে একটা সিটে বসে আছে, একদম সব সেফ, সে পড়বে না এরকম, সে একটা সিটে বসে আছে আর কি ঘোড়া চালাইতেছে। তো যখন এত স্পিডে চালাইতেছে আবার সে পড়তেছে না, এত কিছুর পর সে ভাবলো এটা কি, মানে এত দ্রুত চালাইতেছে এটার কারণটা কি, আবার কাদা মাটির উপরে। তো হ্যাঁ, যেহেতু কাদা মাটির উপরে এটা যখন তার মনে হইল, তো তো সে নিচে তাকাইলো, তাকাইয়া যা দেখতে পেলো মানে ঘোড়ার পা মাটিতে লাগতেছে না, মাটি থেকে প্রায় এক থেকে দেড় হাত উপর দিয়ে ঘোড়াটা চলতেছে। আর ঘোড়া যদি দৌড়ায় তাহলে একটা মানে ঝাঁকি খায়, কিন্তু একটা গাড়ি যখন সমান রাস্তায় চলে তখন কিন্তু এতটা ঝাঁকি খায় না, একদম লেভেলে চলে। তো ঘোড়াটাও মানে একদম লেভেল, মানে কোনো ঝাঁকি খাইতেছে না, যার কারণে তার চাচা পরে নাই, খুব দ্রুত স্পিডে চলতেছিল কিন্তু কোনো ঝাঁকি খায় না ঘোড়াটা, এত স্পিডে চলার সত্ত্বেও মাটির সঙ্গে লাগে না, এইভাবে চলতেছে ঘোড়াটা। এটা যখন দেখলো তার চাচা তো পুরো একদম অবাক হয়ে গেল আর ভয় পেতেছিল। তো তার চাচা নামতে চাইছিল, মানে পড়ে যেতে চাইছিল ক্ষেতের মধ্যে, কিন্তু পড়তে পারতেছে না, তার যেরকম একটা সিটে পড়ে আছে আর সে আটকে আছে, সে নামার মতো কোনো পরিস্থিতি নেই। তো এই সময় তার চাচা আর কি, তার চাচা মানে তার চাচা তাকে যেভাবে বলছে আমি সেভাবে বলি, তার চাচাও তো ঠিক ওই সময় যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল, মানে অপর দিক দিয়ে তার বাড়ি যেদিকে আর অপর দিকে ঘোড়াটা দৌড় দিয়েছিল, তো ওই দিকে যখন জঙ্গলের কাছাকাছি গেল, তো ওই গ্রামের সিস্টেম ছিল বাড়ির সামনে ছিল রাস্তা, তো রাস্তার পরে ছিল বাড়ি, বাড়ির পরে ছিল জঙ্গল, একটা মানে মোটামুটি হালকা টাইপের একটা জঙ্গল, তারপর বন। তো যখন ওই জঙ্গলের কাছাকাছি গেল তখনই আর কি তার কাকা অজ্ঞান হয়ে গেছে, তারপর কাকা আর বলতে পারে না সে কোথায় আছে। তো পরবর্তী তার কাকার বক্তব্য, তার কাকা যা বুঝতে মানে শুনেছে এলাকার মানুষের কাছ থেকে, যে এলাকার মানুষ বলতেছে, এলাকার একজন, ওই এলাকারই একজন মানুষ আপনার রাত্রেবেলা এশারের দিক দিয়ে ইয়ার জন্য বের হয়েছিল, তো গ্রাম অঞ্চলের ওয়াশরুমগুলো আর কি আপনার জঙ্গলেই মানে বাড়ির পিছনে হয়, তো এটা আগের ঘটনা যেহেতু মানে আপনার বাড়ির পিছনে ওয়াশরুমগুলা, তো একজন জরুরত ছাড়ার জন্য ওয়াশরুম করার জন্য বাড়ির পিছনে আসে, বড় একটা লাইট নিয়ে আসে। তো হঠাৎ আর কি আলো পড়লো, একটা শেমুল গাছ ছিল ওই বাথরুমের মানে যেখানে তারা ওয়াশরুম ছিল, ওয়াশরুমের একটু পিছনে একটা শেমুল গাছ ছিল, ওই শেমুল গাছের নিচে একটা লোক পড়ে আছে, ওই ওই গ্রামের লোকটা দেখতে পেল। তো ওই গ্রামের লোকটা আয়াতুল্লাহর চাচাকে গিয়ে দেখলো একজন লোক পড়ে আছে, তো তারা তিন চারজন মিলে ওই আয়াতুল্লাহর চাচাকে তাদের বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে পানি টানি দিয়ে ঠিক করলো। তারপর ঠিক করার পর জিজ্ঞাসা করতেছে আপনার কি হয়েছে, এখানে আসলেন কেমনে, এই জঙ্গলে আপনি কেমনে আসলেন, আপনার বাড়ি কই, এইসব জিজ্ঞাসা করতেছে। তো আয়াতুল্লাহর কাকা বলল যে আমি ওই গ্রামের বাড়ি, আমার আমার স্বপ্ন ছিল ঘোড়া চালানো, তো আমরা এখানে আমি বনে আসছিলাম খেত দেখার জন্য, তারপর যখন আমি ঘোড়া দেখতে পেলাম তো আমি ঘোড়ার উপরে উঠলাম, লাগাম ছিল না এরকম একটা সুন্দর আকারের একটা ঘোড়া, এই জন্য আমি উপরে উঠলাম। তারপর আমি ঘোড়ার উপরে ছিলাম, কিন্তু আমি মানে এই যে ঘটনার ঘটছিল যে ঘোড়ার পা মাটিতে লাগে না, দ্রুত চলতেছে, এই সব ঘটনা ওই গ্রামের লোকটাকে খুলে বলল। তারপর গ্রামের লোকটা বলল যে হ আমরা এই শিমুল গাছের নিচে প্রায় সময় ঘোড়া দেখতে পারি, অনেক রঙের অনেক সুন্দর সুন্দর লাগাম ছাড়া ঘোড়া প্রায় সময় রাত্রেবেলা আমরা দেখতে পারি, এদিক দিয়ে হাঁটা চড়া করে আর কি। তো তারপর আয়াতুল্লাহর দাদা চাচা বুঝতে পারলো যে এটা আর কি অনেক একটা জিন ছিল, যে নাকি তাকে বনের মধ্যে থেকে তুলে এনে ওই শিমুল গাছের নিচে যেখানে ঘোড়া ওই যে ঘোড়া জিনগুলোর আস্থানা সেখানে এসে ফেলে রাখছে। ভাগ্যক্রমে ওই লোকটা দেখার কারণে উদ্ধার করতে পারছে, আর না হয় রাত্রে অনেক কিছুই হতে পারতো। তো তারপর উদ্ধার করার পর আয়াতুল্লাহ কাকা আয়াতুল্লাহদের বাড়িতে চলে আসলো। এই ছিল আমার তৃতীয় ঘটনা। তো আমি আমার চতুর্থ ঘটনায় যাই। চতুর্থ ঘটনা এটা আমার একজন বন্ধুর কাছ থেকে অ্যাড করা। তো আমি আমার বন্ধু এবং কোন সময়ের এইসব বলতে চাচ্ছি না কোন এক কারণে, আমি সরাসরি ঘটনায় যেতে চাইছি। তো ওই ঘটনাটা আমার বন্ধুর নিজের সাথেই ঘটে। তো আমার বন্ধু আমাকে যেইভাবে শেয়ার করছে আমি আপনাদের কাছে ঠিক সেইভাবেই শেয়ার করব। তো একদিনের ঘটনা, সে আর কি মাদ্রাসায় পড়ে। তো জোহরের দিকে, জোহরের দিক দিয়ে আপনার জোহরের পর মাদ্রাসার ছুটি হয় খাবারের জন্য, এটাও আপনার একটা গ্রামেই। তো যখন জোহরের পর ছুটি হয়, ছুটি হওয়ার ছুটি হয় প্রত্যেক দিন জোহরের পর খাবারের। তো ওই দিন সে একটু মানে একটু দুষ্ট টাইপের ছিল, তো তো সে আর কি ভাবলো আমি আজকে আগে ভাগে চলে যাবো, ছুটি দেওয়ার আগে খানা খেয়ে একটু আগে ভাগে আসবো, রেস্ট নিব, এটা ভাইবা সে আর কি আজানের আগেই মানে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। গ্রাম অঞ্চলে এতটা গাদ দেওয়া হয় না মাদ্রাসাগুলোর মধ্যে। তো সে মাদ্রাসা থেকে বের হয়েছে। তো মাদ্রাসা থেকে তাদের বাড়ি ছিল আপনার 12-15 মিনিটের রাস্তা। তো সে আর কি এমনিতে পাখি, ওই যে গ্রাম অঞ্চলে পাখি মারে গুলাই, আমরা বলি এটা গুলাই, তো এক এক জায়গায় এক এক নাম বলতে পারে, যেটার মধ্যে মার্বল আটকে তারপরে এইভাবে আর কি গুলি দিয়ে পাখি মারা হয় গাছ থেকে। তো এটা তার একটা নেশা ছিল, তার নেশা ছিল যে সে পাখি মারে প্রত্যেক দিন বিকালবেলা বাড়িতে এসে। তো সে যখন বাড়িতে আসলো খানা খাইছে, দ্রুত খানা খাই ফেলছে। তো এখনো ক্লাস শুরু হওয়ার অনেক সময় আছে, 15 মিনিট লাগবে মাদ্রাসায় যাইতে। তো ক্লাসে বসার আরো মোটামুটি অনেকটাই টাইম আছে, যেহেতু সে নামাজের আগেই বের হয়ে গেছে, আজানের আগেই। তো খানা খাওয়ার পর সে ভাবলো যে যাই একটু দেখি, এক দুইটা পাখি যদি পাই তাহলে পাখি থেকে দুই তিনটা পাখি মারমু। এটা ভাইবে সে আর কি তাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা ছিল সেখানে একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছের মধ্যে আর কি বেশিরভাগ পাখিটাকে মারত। আবার এর শিমুল গাছ থেকে, শিমুল গাছ যে জঙ্গলে ছিল তাদের বাড়ির পিছনে, এটা এতটা ভয়ঙ্কর ছিল না, মানে স্বাভাবিক ছিল, এখানে সবসময় মানুষ আনিগুনি করতো, হাঁটাচড়া করতো। তো সে এখানে আসার পর দেখলো যে পাখি নাই, কোনো পাখি নাই। তারপর সে কোনো পাখি না থাকার কারণে সে ভাবলো যে যাই পাখি তো নাই, তো আমি ওই বট গাছ, একটা বট গাছ ছিল ওই গাছে যাই, তাহলে এক দুইটা পাখি হয়তো মারতে পারবো। এটা ভাইবা সে আর কি ওই পাখির কাছে, মানে ওই যেখানে আর কি বেশি পাখি থাকে ওই বট গাছে, এমনি তো সবসময় সচরাচর পাখি পাওয়া যায়, সবসময় পাখি থাকে। তো সে পাখি মারার জন্য ওই জঙ্গলে গেল। ওইটা একটু ঘন জঙ্গল, একটু দূরে ছিল, এবং পাশে কোনো মানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, মানে ধরেন যদি স্বাভাবিকভাবে আমরা চিল্লা চিল্লি করি তাহলে কেউ শুনবে না, এরকম আর কি মোটামুটি অনেকটাই দূরে ছিল আপনার ঘরবাড়িগুলো, ঘন জঙ্গল ছিল। তো সে বট গাছের মধ্যে আর কি ইয়া করার জন্য গেল, পাখি মারার জন্য গেল। তো সে অনেক কষ্ট পায়, কারণ ওইখানে গিয়েও সে দেখতে পারে একটা পাখিও নাই। মাদ্রাসা যাই লইলে, কিন্তু মাদ্রাসায় না গিয়ে সে পাখি মারার জন্য আসছে, কিন্তু একটা পাখিও নাই। এটা একটা মানে আশ্চর্য, মানে কষ্ট পাওয়ার মতো বিষয়। তো সে পাখি না পাওয়ার কারণে সে আবার একটু ব্রেগে হাঁটা শুরু করলো, বাড়িতে চলে আসবে। যখন ব্যাক করে বাড়িতে দিকে আসার শুরু করলো, ঠিক এই সময় আর কি ওই বট গাছের পিছন থেকে কি একটা আওয়াজ হলো। যখন বট গাছের পিছন থেকে একটা আওয়াজ হলো, সে ব্রেকে তাকায়া মানে পিছন দিকে তাকালো। তাকানোর পর সে দেখতে পেল আর কি আপনার মানে বট গাছের পিছনে কি একটা যেন নড়াচড়া করতেছে, আপনার শব্দ হইতেছে। পাতা ছিল তো, অনেকগুলো পাতা পড়েছিল গাছের, অনেকগুলো পাতা পড়েছিল। আর পাতাগুলো পড়ে থাকার কারণে আর কি কেউ যদি ওখানে হাঁটে বা বসে থাকে বা কিছু একটা করে তো আওয়াজ হবে, যেহেতু শুকনা পাতা ছিল, কি জানি একটা আওয়াজ হচ্ছে। তো আওয়াজ হওয়ার কারণে আমার ফ্রেন্ড আপনার পিছনের দিকে তাকিয়ে তাকায় রইল অনেকক্ষণ। তো হঠাৎ ওই গাছের পিছন থেকে যে একটা জিনিস বের হয়ে আসলো আপনার, খুব ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর ছিল। একটা মুরগ ওই গাছের পিছন থেকে বেরিয়ে আসলো। এখন বলতে পারেন মুরগ আবার ভয়ঙ্কর হয় কেমনে? ভয়ঙ্কর ছিল কারণ তার আকৃতি মুরগের ছিল না, মাথাটা শুধু মুরগের ছিল কিন্তু বাকি বডিটা ছিল মানুষের। তার সারাটা বডি, তার হাত পা পেট আবার যে শরীরটা, এটা ছিল একটা মানুষের মতো। আবার শরীরে আপনার কাপড় বা কিছুই ছিল না, একদম উলঙ্গ অবস্থায় ছিল। কিন্তু আপনার উলঙ্গ অবস্থায় থাকলো আর কি, এরকম আপনার স্বাভাবিকভাবেই ছিল ওই মুরগটা। তার মাথাটা ছিল মোটামুটি অনেকটাই বড়, সাধারণত মুরগের মাথাগুলো ছোট ছোট হয়, বডিটা অনেক বড় হয়, কিন্তু মানুষের বডির মতো তার বডি, কিন্তু তার মাথাটা বডির অনুযায়ী অনেকটাই মোটা, ধরতে পারেন একটা গরুর মাথার মতো, এত বড়, অনেকটাই বড় মুরগের মাথা। তার মাথার মধ্যে ছিল নীল রং, মাথার উপর থেকে কিছু লোম ছিল, বড় বড় কিছু লোম ছিল। তো ওইগুলা ঝিকিমিকি মানে একদম চকচক করছিল। আমার তার বন্ধুর বক্তব্য অনুযায়ী এটাই বোঝা গেল যে চকচক করছিল, সে দেখতে পেল যে চকচক করছিল তার মাথাটা। আর বটিটা খুব ভয়ঙ্কর দেখা যাইতেছিল, মানে যেরকম কাদার মধ্যে থেকে উঠে আসছে, মানে অনেক পরিশ্রম বা সে শরীরটা ঘেমে আছে, আবার কাদার মধ্যে থেকে উঠে আসলে যেরকম একটা পরিস্থিতি, এইরকম তাকে দেখা যাইতেছিল। তো সে এটা যখন দেখলো মাথা মানুষ মাথা হইতেছে আপনার মুরুক, আবার বিশাল বড় একটা মাথা, ঠোঁটগুলো লম্বা, আবার শরীর আকৃতি মানুষের, এটা যখন দেখলো সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বাকি ওই দিক দিয়ে যখন মানুষ সচরাচর চলাচল করে না, কিন্তু একজন ওই নিয়ে আর কি গাছ কাটার জন্য গিয়েছিল, তো সে দেখতে পেল বিকালের দিক থেকে আপনার সকাল থেকে মানে জোহরের সময় যখন আর কি আজানের একটু পর পর, সে যখন ওই যে আহত হয়েছিল মানে অজ্ঞান অবস্থায় পড়েছিল, ওখান ওই সময় থেকে সে অজ্ঞান অবস্থায় ওখানেই পড়ে আছে। বাকি বিকালে একজন লোক তাকে দেখতে পেল ওই জঙ্গলে, কাঠ কাটার জন্য গিয়েছিল। তো এই কাটুরের বক্তব্য অনুযায়ী সে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তারপর তাকে ওই কাটুরে তার কাটুরের বাড়িতে নিয়ে আসলো। কাটুর আবার ওই এলাকারই, মানে চিনে, বাচ্চা ছেলেটাকে চিনে, চিনার কারণে তাদের বাড়িতে নিয়ে আসলো। আসার পর তার মাকে বললো যে আপনার ছেলের তো এরকম পাইছি আমি, এরকম ওই বটগাছের নিচে পড়েছিল। তারপর ওই তার আম্মু বলতেছে যে এখন কি করা যায়। তো ওই কাটুরে বলতেছে যে আমাদের এলাকার পাশে এলাকার একজন কবিরাজ আছে, চলো তার কাছে নিয়ে যাই। অনেকক্ষণ পানি দেওয়ার চেষ্টা করছে চোখের মধ্যে শৈলে, কিন্তু তার জ্ঞান ফিরতেছে না, এই জন্য তাকে কবিরাজের কাছে নিয়ে গেল। তারপর কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ অনেক ফুক টুক দেওয়ালো, আবার অনেক পানি টানি দেওয়ার পর আপনার মাগরিবের পর পর তার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরার পর সে কথা বলতেছে না, মানে একদম আটকে আটকে আছে এরকম, সে কথা বলতেছে না, মানে জিজ্ঞাসা করাইতেছে তুমি ওইখানে গেল কেন, বা তোমার সাথে কি ঘটেছিল, বা মানে এরকম অনেক প্রশ্ন করা সত্ত্বেও সে কোনো উত্তর দিতেছে না। তো কবিরাজে বুঝলো যে হয়তো তাকে কোনো জিন আসর করছে, যেহেতু জঙ্গলে অজ্ঞান অবস্থায় ছিল, তো অবশ্যই সে কোনো ভয়ঙ্কর কিছু দেখছে। এটা অনুভব করে আপনার কবিরাজে মানে কি ফুটু দিয়ে আর কি সুরা কারাত করে আর কি জিন হাজির করলো। তারপর জিন ওই কবিরাজের একটা জির আনছে, ওই জিরকে হাজির করলো। তারপর জিনকে বললো যে তুমি দেখো যে ওই জায়গায় কি হয়েছিল, ওই ছেলের সাথে কি হয়েছে দেখো তুমি। তারপর জিনে বলছে যে তাকে তো এরকম সে প্রহার করছে, মারছে আর কি, টর্চার করেছে, টর্চারে কোনো আঘাত না, মানে আঘাত পেয়েছে, সে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছে কিন্তু কোনো চিহ্ন নাই তার শরীরে, এরকম আর কি তার ভিতরে প্রচুর পরিমাণ আঘাত দিছে ওই জিনে। তারপর কবিরাজে ওই কবিরাজের যে জিন ছিল সেই জিন আবার আগের মতো হয়ে গেল, মানে মিলাইয়া গেছে। তারপর কবিরাজে আবার এই ছেলেকে আর কি জিজ্ঞাসাবাদ করার অনেক কোন জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু উত্তর দিতেছে না। তারপর কবিরাজে ওই যে জিনটা আর কি এই ছেলেকে বশ করে রাখছে ওই জিনকে হাজির করলো। হাজির করার পর জিজ্ঞাসা করতেছে, তুমি এই ছেলেকে, ছেলে মাদ্রাসার ছাত্র, খুব ভালো, তুমি এই ছেলেকে ডিস্টার্ব করতেছো, মানে তুমি এই ছেলেকে আসর করছো কেন? তারপর জিন বলতেছে, মানে আমরা এই গাছের মধ্যে প্রায় সময় আমরা থাকি, এখানে তো কেউ আসে না, তাও ঠিক দুপুরের সময়, আজানে একটু পরেই, এই সময় তো আমরা এই গাছের মধ্যে আমরা থাকি, তো আমরা আমাদেরকে সে এসে ডিস্টার্ব করছে। আমরা সবসময় এখানে পাখির রূপ নিয়ে, আবার মুরগির রূপ নিয়ে, মুরগের রূপ নিয়ে আমরা এইভাবে এইখানে বসবাস করি ঘন জঙ্গলে। তো অন্য সময় লোকেরা আসে, কিন্তু তারা আসে বিকালে, অন্য সময় আসে, এই জন্য আমরা কিছু করি না, কিন্তু এই জোহরের সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় সে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, এই জন্য তাকে শুধু একটু ভয় দেখাইছি, ভয় পাওয়ার কারণে এই ছেলে এরকম হয়ে গেছে। তো জিনে, তারপর জিনটাও ভালো ছিল, যে জিনটা তাকে মানে এরকম টর্চার করছে সেই জিনটাও ভালো ছিল, এই জন্য আর কি বেশি কিছু করে নাই। তারপর জিনটা বলতেছে যে এই তাকে আমরা বেশি কিছু করি নাই, শুধু তাকে ভয় দেখাইছি, কিন্তু ভয় দেখানোর পরও আমরা যখন তাকে ভয় দেখাইছি তখন সে লড়ে না, মানে যাইতেছিল না, তারপর আমরা একটু আর কি তাকে আরেকজনে উদা হয়ে আমরা আমাদের জিন আমাদের পক্ষ থেকে আরেকজনে গিয়ে মানে হাওয়া হয়ে গিয়ে তার তাকে আর কি ধাক্কা দিয়ে দূরে ফেলছে, এই জন্য সে আর কি একটু ব্যথা পাইছে এটাই, কিন্তু আমরা তাকে কোনো ক্ষতি করি নাই। তারপর জিনে বলতে, জিনে আবার ওই যে কবিরাজে ফুক টুক দিচ্ছে, জিনে আবার গেছে গা। তারপর জিনে মানে কবিরাজে ওই ছেলেকে কিছু তাবিজ দিল এবং পানি পড়া দিল, তেল পড়া দিল, যে তেল শরীরে মাখার জন্য এবং পানি পানি দিয়ে গোসল করার জন্য। এরকম ছেলে দুই তিন কথাবার্তা বলে নাই, আবার উল্টাপাল্টা কথা বলে, এরকম চলছিল দুই তিন দিন। তারপর আস্তে আমার আস্তে আস্তে আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু ঠিক হয়ে যায়। এই ছিল আমার চতুর্থ ঘটনা।
দেখতে দেখতে আমরা একেবারে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এতক্ষণ যাবৎ যারা যেখান থেকে আমার সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই অনুষ্ঠানটা বৃহস্পতিবার রাতে যখন হয় আমারও মানে সারা সপ্তাহ অপেক্ষা থাকে কখন ভূত স্টুডিও আবার হবে, কখন নতুন বন্ধুদের সাথে দেখা হবে, কথা হবে। তো সবকিছু মিলিয়ে ভূত স্টুডিওর এই এপিসোডে আজকে কিন্তু তিন তিনজন বন্ধুকে আমরা পেয়েছি এবং তারা প্রত্যেকেই খুব চমৎকারভাবে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছে। এবং আমি দেখছিলাম যে আজকে দূর দূরান্ত থেকে অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোথা থেকে নাই আমি যদি নামগুলো একটু পড়ি, খুলনা থেকে বন্ধুরা রেজিস্ট্রেশন করেছেন, যুক্ত হয়েছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে বন্ধুরা, সাভার থেকে, নাসিন্দি থেকে, আমাদের সাথে ঢাকা থেকে, আমাদের সাথে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে বন্ধু, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু, এদিকে চাঁদপুর থেকে আমাদের সাথে নোয়াখালীর বন্ধু রয়েছেন, ফেনীর অনেক বন্ধুকে পেয়েছি আমরা, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু নারায়ণগঞ্জ থেকে, সিলেট থেকে বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে জামালপুর থেকে বন্ধুরা যুক্ত হয়েছিলেন, আমাদের ঢাকার কোথাও বাদ নাই, লাইক আমি যদি বলি বাড্ডা, ধানমন্ডি, গুলশান, তেজগাঁ, এই পাশে ফার্মগেট, ওইদিকে উত্তরাতে, এই পাশে যাত্রাবাড়িতে, মিরপুরের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, ডেমরা থেকে বন্ধুরা যুক্ত হয়েছেন, গুলশান দুই থেকে যুক্ত রয়েছেন, বনানী থেকে যুক্ত রয়েছেন। ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির বন্ধুরা নিয়মিতই আমাদের সাথে যুক্ত থাকেন, আমাদের সাথে ইডেন কলেজের বন্ধুরা যুক্ত রয়েছেন, আমাদের সাথে এদিকে ভিকারুননেসা থেকে বন্ধুরা যুক্ত রয়েছেন, আমাদের সাথে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে বন্ধুরা যুক্ত রয়েছেন, আমাদের সাথে সাভার থেকে যুক্ত রয়েছেন, আমাদের সাথে বেশ কিছু মাদ্রাসার বন্ধু যাত্রাবাড়ি থেকে এবং মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন, বাড্ডারও বেশ কিছু বন্ধু যুক্ত হয়েছেন। তো সবকিছু মিলিয়ে পুরো এপিসোডে আমি বলবো যে স্টুডেন্ট, পেশাজীবী, গৃহিণী, সব ধরনের মানুষই কিন্তু চেষ্টা করেছেন পার্টিসিপেট করার জন্য। কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা শুনতে পছন্দ করে, কেউ আবার আসতে চায়। সো আমি বলবো আগামী পর্বে যারা আসতে চান ভূত স্টুডিওতে, তারা কিন্তু এই মুহূর্তে লাইভে যারা দেখছেন অথবা পরবর্তীতে ভিডিওটা যখন দেখছেন, সেই মুহূর্তেও যদি আপনার মনে হয় যে ইয়েস আমার কাছে বলার মতো তিনের অধিক ভৌতিক ঘটনা আছে, আমি বলবো জাস্ট আপনি আপনার মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠায় দেন 26969 নাম্বারে। অবশ্যই নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন, আর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RBS এই কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ এটা ছাড়া আমরা বুঝবো না যে আপনার কাছে স্টোরি আছে। আপনি যদি স্টোরিগুলো রেডিওতে এসে বলার জন্য মানসিকভাবে প্রস্তুত হন, শারীরিকভাবে রেডি থাকেন, তাহলে অবশ্যই যে কোনো পেশার, যে কোনো বয়সের মানুষ এখানে আসতে পারেন। নিয়মটা হচ্ছে আপনি মোবাইল থেকে রেজিস্ট্রেশন করার পরে আমাদের টিম মেম্বাররা আপনার ওই নাম্বারে ফোনে যোগাযোগ করবে। এ কারণে আমি বারবার রিপিট করি, যে নিজের মোবাইল থেকে রেজিস্ট্রেশনটা করবেন, কারণ অনেকে বাবা মা ভাই বোনের মোবাইল থেকে রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাকে রিচ করতে পারি না, যার কারণে আপনাকে আমরা ইনভাইটও করতে পারি না। আমরা তো চাই নতুন নতুন বন্ধুকে প্রত্যেক সপ্তাহে নিয়ে আসতে, তো আপনি অবশ্যই নিজের মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠায় দিন 26969 এই নাম্বারে। সেখান থেকে নিশ্চয়ই আমাদের টিম ফুড স্টুডিও থেকে যোগাযোগ করা হবে, তারা গল্পগুলো শুনবে, প্রচারযোগ্য হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কখন আপনাকে আসতে হবে জাগো এফএম এর অফিসে কিংবা স্টুডিওতে আপনার জীবনের ভৌতিক গল্পগুলো লাখ লাখ শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব, আগামী পর্বে নিশ্চয়ই আরো নতুন কিছু ঘটনা নিয়ে নতুন কিছু বন্ধুদেরকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।